exclusively on FusionBD.com.
Royal Tiger Twig presents Jaha Bolibo Shotta Bolibo. Recharge yourself. পঁচিশে মার্চের কালো রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আরও একটি পর্বে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি এবং থাকব রাত একটা পর্যন্ত, এবং সেটা শুধু আজকে নয়, প্রত্যেক রবিবার রাত এগারোটা থেকে একটা। আপনার সত্য বলতে ভালো লাগুক, সত্য শুনতে ভালো লাগুক আর না লাগুক, যাহা বলিব সত্য বলিব চলবে, এবং আমি আপনাদের সত্যগুলো বের করে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করব। কোন সত্যগুলো? যেই সত্যগুলো আপনাকে অপরাধ বোধে ভোগায়, যেই সত্যগুলোর কারণে আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে যায়, যেই অপরাধগুলোর কারণে আপনি নিজেই নিজেকে ক্ষমা করতে পারেন না, সেই অপরাধগুলো নিয়ে কথা বলতেই, সেই অপরাধগুলো নিয়ে কথা বলার জায়গা দিতেই এবিসি রেডিও এফএম 89.2 এর এই আয়োজন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকে পঁচিশে মার্চ, আজকের এই রাতে, আজকের এই রাতে যদি সত্যি সত্যি অপরাধ স্বীকার করার কথা আসেই, তাহলে হাজার হাজার অপরাধী আছে যাদের স্বীকার করা উচিত নিজেদের অপরাধ, কিন্তু তারা স্বীকার করবে না। আমরা জানি অপরাধী যাদের অপরাধ পরবর্তীতেও করতে থাকার ইচ্ছেটা আছে, তারা সচরাচর অপরাধ স্বীকার করে না, নিজের কাছেই স্বীকার করে না। একবার যদি কেউ নিজের কাছে স্বীকার করে নেয় যে তার অপরাধ কি, তাহলে তার জন্য সেই অপরাধটা করা কষ্ট হয়ে যায়, আসলেও তাদের জন্য খুব সমস্যা হয়ে যায় যে আমি কিভাবে কিভাবে স্বীকার করব যে এটা আমার অপরাধ। কারণ যদি আমি স্বীকার করি যে এটা আমার অপরাধ, তাহলে হয়তো এই অপরাধটা আমার আর করা হয়ে উঠবে না। তবে আমাদের আজকের যাহা বলিব সত্য বলিবতে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার ফেসবুক পোস্টে কিছু কথা লিখেছি, যেটা আপনি এবিসি রেডিওর পেজে পাবেন, অর্থাৎ facebook.com/abcradio89.2fm। এই পেজে যদি আপনি যান তাহলে আপনি অবশ্যই খুঁজে পাবেন যাহা বলিব সত্য বলিবর একটি পোস্ট, এবং সেই পোস্ট আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং সাথে নিজের অপরাধটা প্রকাশ করতে পারেন, নিজের অপরাধটা নিজের কাছে এবং সবার সামনে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে প্রকাশ করে ফেলতে পারেন। এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন সকলের সামনে নিজের সত্যিকারের রূপটা পরিবেশন করবেন, তখন দেখবেন যে সেই রূপটা সবার সামনে নিয়ে আসতে যেই লজ্জাবোধটা হয়, সেই লজ্জাবোধ থেকে পরবর্তীতে আপনি হয়তো সেই কর্মটাই করছেন না, হয়তোবা আপনার ভেতরের বিবেক জাগ্রত হবে, হয়তোবা আপনার বলতে ইচ্ছে করবে যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি, আমি এই দোষটা করেছি এবং এই জন্য আমি সবার কাছে দুঃখিত, এবং এই অপরাধ আমি সামনে বা ভবিষ্যতে আর কখনো করব না। আমি জানি না আপনার মনের চিন্তা এমন আছে কিনা, কিন্তু যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার চিন্তাটা এমন হওয়া উচিত, আর যখনই আপনার চিন্তাটা এমন হবে তখনই আপনি অপরাধ থেকে দূরে সরে আসতে পারবেন। ইদানিং অনেক জায়গায় অনেকভাবে অনেক রকমভাবে প্রমাণিত এবং দেখা গেছে যে ভার্চুয়াল যে জগৎটা আছে, অর্থাৎ ইন্টারনেটের যে জগৎটা আছে, সেই জগতের মাধ্যমে নানা রকম প্রতারণা, নানা রকম দুষ্কৃত কাজ, নানা রকম বাজে ব্যাপার ঘটে চলেছে। কার কার ব্যক্তিগত জীবনে কি কি ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমরা সত্যি 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 খুব একটা কি বলবো, এই অনুষ্ঠানটা আসলে ব্যক্তিগত সমস্যা তুলে ধরার জায়গা নয়। এই অনুষ্ঠানটা আপনি যেই ক্ষতিটা সমাজের ক্ষেত্রে করছেন, যেই ক্ষতিটা আপনি অন্য কারো ক্ষেত্রে করছেন, আপনি যে অপরাধ প্রবণতা নিয়ে আপনার ইন্টারনেট জগৎটাকে ভরে দিচ্ছেন, সেইগুলো নিয়ে কথা হবে। প্রথমেই যদি তাহলে আসি, তাহলে প্রথমেই যেই কথাটা চলে আসবে সেটা হচ্ছে ফেসবুকে ফেক প্রোফাইল। ফেসবুকে ফেক প্রোফাইলের মাধ্যমে প্রচুর অনেক রকম প্রতারণা পুরো বাংলাদেশ জুড়ে হয়ে আসছে। আমরা কয়েকদিন আগে জেনেছি যে শুধু ঢাকা শহরেই 2 থেকে 2.5 কোটির ওপরে বোধহয় ফেসবুক প্রোফাইল আছে, অথচ আমরা যতটুকু জানি ঢাকা শহরের যদি আমরা জনসংখ্যা হিসাব করি তাহলে সেটা হয়তো 1 কোটি ছাড়িয়ে যাবে। তো বাকি প্রোফাইলগুলো কাদের, কারা খোলে, কারা এই ধরনের প্রোফাইল খুলে এই ধরনের ব্যাপারগুলো চালিয়ে যায়, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে শুরু করা উচিত। কারণ একটা প্রোফাইল ক্রিয়েট করা, নিজের আরেকটা সত্তা তৈরি করা প্রায় একই ব্যাপার। এবং আপনি যখন আপনারই আরেকটা সত্তা তৈরি করেন, তখন আপনি ওই সত্তাটা দিয়ে সবাইকে ধোকা দিচ্ছেন, মানসিকভাবে ধোকা দিচ্ছেন, কেউ হয়তো আরো বড় পর্যায়ের ধোকা দিচ্ছে। যেমন কয়েকদিন আগে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, প্রায় এক মানে এক বছর ধরে আমি এই নামটা শুনতে পাচ্ছি, জায়ন রহমান, এই নামে একটা প্রোফাইল আমার ছবি দিয়ে খোলা হয়েছে, অর্থাৎ রেহান রাসুলের ছবি দিয়ে খোলা হচ্ছে। এবং সেই প্রোফাইল থেকে নানান মানুষের কাছে আমার গাড়িতে তেল লাগবে, আমার মোবাইলে টাকা লাগবে, আমার নানু মারা গিয়েছে, আমার আম্মা অসুস্থ, এই ধরনের কথা বলে বিকাশের মাধ্যমে টাকা চেয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের কাজগুলো হচ্ছে, সেটা নিয়ে আমি আমার অরিজিনাল প্রোফাইল এবং অরিজিনাল পেজে পোস্ট করেছি। আমি যারা ধোকা খাচ্ছেন এই ধরনের প্রোফাইলগুলোর মাধ্যমে, সেটা আমার ছবি দিয়ে হতে পারে, অনেক বড় কোনো সেলিব্রিটি বা খুব জনপ্রিয় কারো ছবি দিয়েও হতে পারে, সেই ছবিগুলো দিয়ে যারা এই ধরনের প্রোফাইল খুলছে এবং এই ধরনের প্রতারণায় লিপ্ত হচ্ছে, তাদের তরফ থেকে বলবো যে আপনারা এই ধরনের বোকামি কখনো করবেন না। এবিসি রেডিও এফএম 89.2 এর যেই ফেসবুক পেজটি আছে, সেটা একটি ভেরিফাইড পেজ, সেখানে খুব কম সংখ্যক অ্যাডমিন এবং খুব কম সংখ্যক অ্যাডমিনদের মধ্যে একজন আমি, যে কারণে আমার ক্ষমতা আছে সেখানে নিজের অরিজিনাল পেজ এবং অরিজিনাল প্রোফাইলটাকে ট্যাগ করার। আপনাদের যদি কোনো রকম কোনো আমার কোনো প্রোফাইল নিয়ে সন্দেহ আসে, আপনারা অবশ্যই এবিসি রেডিওর পেজে আসবেন, ঘুরবেন, এবং আপনারা দেখবেন গত এক বছরে যতগুলো পোস্ট হয়েছে আমার সবগুলো অনুষ্ঠানের ক্ষেত্রে আমার অরিজিনাল প্রোফাইল এবং আমার অরিজিনাল পেজ কোনো একটা বা দুটোই ট্যাগ করা আছে, সেটা থেকেই আপনি খুব সহজে ভেরিফাই করতে পারেন। বাট আজকে আমি আমাকে নিয়ে কথা বলবো না, ফেক প্রোফাইল নিয়ে কথা বলবো না, কথা বলবো তাদের নিয়ে যারা ফেক প্রোফাইল খোলে। এমনকি কেউ আছেন যার সাহস আছে আমাকে বলার যে হ্যাঁ ভাইয়া, আমি এরকম ফেক প্রোফাইল খুলে এই ধরনের কার্যকলাপ করি, মানুষকে ধোকা দিই, মানুষের আশা নিয়ে খেলি, মানুষের নিরাশা নিয়ে খেলি, মানুষকে দুঃখ বেচে টাকা নেই, এই ধরনের যদি কেউ থাকেন তারা আমাকে আজকে ফোন করতে পারেন। এছাড়াও আপনার জীবনের অনেক অপরাধ আছে, যে অপরাধগুলো আপনি হয়তো নিজের অজান্তেই করছেন কিংবা জেনে শুনেই করছেন, কিন্তু এমন ভাব করছেন যে এগুলো অপরাধ নয়, এগুলো তেমন কিছু নয়। তো তাদের সবাইকে বলবো, চাইলে আপনি আমাকে আমাদের SMS প্যানেলে SMS করতে পারেন। SMS করার নিয়মটা হচ্ছে, আপনার মোবাইলের মেসেজ অপশনে আপনাকে যেতে হবে, টাইপ করতে হবে ABC, তারপরে একটা স্পেস দিয়ে, যদি আপনি আপনার নাম লিখতে চান তাহলে আপনার নাম লিখবেন, আর যদি না লিখতে চান তাহলে স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখবেন, এবং আপনার অপরাধ কোনটা এবং কেন আপনি সবার কাছে সরি বলতে চান, ওয়াই ইউ ওয়ান্ট টু কনফেস, কেন আপনি সবার কাছে আপনার অপরাধ স্বীকার করতে চান, আপনার অপরাধটা কি, সেটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি জানি মাত্র 160 শব্দের মধ্যে এটা নিয়ে আসা একটু কষ্ট, তাই বলবো একটু ছোট করে নিজের মূল যেই জায়গাটা আপনি বলতে চান, যেই কারণটা আপনি বলতে চান সেটা লিখে পাঠাবেন, তার উপরে নির্ভর করে আমি আপনাকে কল করব আমার নাম্বার থেকে, উইচ ইজ 5815192 6, এই নাম্বার থেকে আমি আপনাকে ফোন করব এবং ফোন করে সরাসরি আপনার সাথে কথা বলবো যে আপনি অপরাধের কোন জায়গাটায় এখন আছেন, কেন আপনি অপরাধটা করছেন, কেন আপনি অপরাধটা থেকে আর দূরে আসতে পারছেন না, আদৌ কি আপনার অপরাধ থেকে দূরে আসার উপায় নেই, নাকি আপনার অপরাধ থেকে দূরে আসার ইচ্ছে নেই, অপরাধটা কি আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক, নাকি অপরাধটা বাধ্যতামূলকভাবে আপনাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে। যেটাই হোক না কেন, সবকিছুর একটা সমাধান আছে, অপরাধের জীবন থেকে বের হয়ে আসা যায়, অবশ্যই যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই অপরাধটা শুধু আপনার ক্ষতি করছে ততক্ষণ পর্যন্ত হয়তো বের হয়ে আসা যায়, কিন্তু সেটা যখন অনেকের ক্ষতি করবে সেটা থেকে কিন্তু আপনার জন্য বেরিয়ে আসাটা অনেক কষ্ট হবে, কারণ অপরাধ মানেই হয় শাস্তি না হয় ক্ষমা। তো ক্ষমা আপনাকে কে করবে না করবে আমি জানি না, তবে শাস্তি দেওয়ার জন্য হয়তো অনেকেই প্রস্তুত হয়ে যেতে পারে, তাই এই ভয়টা আপনার মনে থাকবেই যে আমি যদি আমার অপরাধ স্বীকার করি তাহলে আমি শাস্তি পেতে যাচ্ছি, তার চেয়ে বরং আমি এড়িয়ে যাই। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি এড়িয়েও যান তারপরেও আপনি বেনামে আপনার অপরাধটা স্বীকার করতে পারেন, এবং একই সাথে আপনি সবার সামনে আপনার অপরাধটা স্বীকার করে আজকে এই মুহূর্ত থেকে সেই অপরাধ থেকে বের হয়ে আসতে পারেন, সেই অপরাধের বাইরে অন্য একটা জগৎ, যেই জগতে আপনার কোনো মানসিক চিন্তা থাকবে না, আপনার নিজেরই নিজেকে মানসিক অত্যাচার করতে হবে না, রাতের পর রাত জেগে কাঁদতে হবে না, নিজেকে বারবার আয়নার দিকে তাকিয়ে গালি দিতে হবে না। সেই অবস্থানটা যদি তৈরি করতে চান, একটাই উপায়, সবার সামনে আপনার ভুল, আপনার অপরাধ স্বীকার করুন এবং তারপর থেকে অপরাধটা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। এই ছিল আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ, শুধু আপনাকে বলা যে আপনার কি করণীয় এতটুকুই, আর বাকি আপনার অপরাধগুলো যখন আমাদের প্রত্যেকজন বিজ্ঞ শ্রোতা শুনবেন, প্রত্যেকজনে শুনবেন, তখন হয়তো এই অপরাধগুলো থেকে তারাও বের হয়ে আসবেন, যারা স্বীকার করতে সাহস পায় না, যাদের প্রচন্ড ভয়, যারা নিজেদের ফেক একটা রেসপেক্ট ধরে রাখতে চায়, নিজেদের একটা ভুল সম্মান পৃথিবীর কাছে ধরে রাখতে চায়, তাদের জন্য হয়তো বা আপনার অ্যাকনলেজমেন্ট বা আপনার স্বীকারোক্তি অনেক বড় একটা কিছু হয়ে দাঁড়াবে। হয়তো তারাও সাহস পাবে যে না, আমিও আমার অপরাধটা স্বীকার করি এবং আজকে থেকে আমি অপরাধ থেকে দূরে চলে যাই। অপরাধ বোধ থেকে বের হয়ে আসার একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া। আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধ বোধে ভুগতে থাকবেন, এবং এই অপরাধ বোধে ভোগার ভোগান্তি যে কতটুকু সেটা অপরাধী জানে, তাই না? যাই হোক, এখন একটা গান শুনবো, গান শুনতে শুনতে বিরতিতে যাব, বিরতি থেকে ফেরে এসে তারপরে এসএমএস প্যানেলে যাব, দেখব সেখানে একটাও সাহসী ব্যক্তি পাওয়া যায় কিনা। রাস্তাঘাট যেখানে তাকাই, যেদিকে তাকাই, সেদিকেই অনেক অপরাধী থাকে, কিন্তু অপরাধ স্বীকার মতন করার মতন সাহস এমন মানুষ আসলে খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায়। যেটা আমরা দেখলাম যে আমরা আগে যেই ফরম্যাটে আমাদের এই অনুষ্ঠানটা করতাম, যখন অপরাধী নিজে এখানে এসে বসে তার সম্পূর্ণ অপরাধ জীবনের কথা প্রকাশ করত, তখন যেটা হতো, অনেক মানুষ সেই অপরাধ শুনে বলতো যে না, আমি এই ধরনের কোনো অপরাধ আর করব না, আমি এই পথে কখনো যেতে চাই না, লোকটা খুব খারাপ, এই সেই। কিন্তু সবগুলো অপরাধ যখন আমরা যাচাই করে দেখলাম, দেখা গেল যে অপরাধটা শুরু হয় মনে, মানসিক অপরাধ থেকে তারপরে অপরাধটা ছড়িয়ে যায় চারিদিকে। তাই আপনার যদি কোন রকম কোন রিয়েল লাইফ অথবা ভার্চুয়াল অপরাধ থাকে, স্বীকার করার জন্য এইটাই জায়গা। দেখুন না একবার স্বীকার করে তারপরে কি হয়। চলুন গানটা শুনে আসি, গানের পরে বিরতি, বিরতির পরে অবশ্যই আবার আসব। আর গানটার নাম হচ্ছে শ্রেষ্ঠ শহর, বাই দ্য ব্যান্ড ধ্রুইক, বিউটিফুল ব্যান্ড, বিউটিফুল সং।
ধারে হয়তো সে ব্যথাগুলো গেছো ভুলে, ভুলে গেছো কি বলো, সব ভালো লাগা সময় অতীত জড়িয়ে ধরে অস্থিরতা। মেঘের আধারে হয়তো সে ব্যথাগুলো গেছো ভুলে, ভুলে গেছো কি বলো, সব ভালো লাগা সময় অতি জড়িয়ে
ভাবনা টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে অপরাধীর অপরাধ বোধ কে অপরাধীর মন থেকে মুক্ত করা। অপরাধ বোধ থেকে বের হয়ে আসতে প্রথমেই আমাদের স্বীকার করতে হয় আমাদের অপরাধ। আমাদের সাথে ওভার ফোন একজন আছেন, আমরা তার সাথে এখন কিছুক্ষণ কথা বলবো। সে তার অপরাধ লিখে পাঠিয়েছে, সে আমাদেরকে লিখেছে যে আমি কিছু বলতে চাই, কি কারণে একজন ম্যারিড পার্সনের সাথে আমি রিলেশনে ইনভলভ হই সেটা আমি বলতে চাই, প্লিজ কল মি। সো আই অ্যাকসেপ্টেড হার প্লিজ অ্যান্ড নাও আই এম টকিং টু হার। হ্যালো, কেমন আছো তুমি?
ভালো আছি।
তুমি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আমার মনে হয় সবাই তোমার কথা শুনতে পাচ্ছে, যথেষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। এবার রাবেয়া, আমি প্রশ্ন দিয়ে শুরু করি, তাই না?
হ্যাঁ।
ওকে, প্রথম যে প্রশ্নটা করতে চাই যে তুমি শুরুতেই তোমার অপরাধটা লিখে দিয়েছো যে কি কারণে আমি একজন ম্যারিড ছেলের সাথে রিলেশনে ইনভলভ হয়েছি, তার মানে তুমি জানো যে একজন ম্যারিড পার্সনের সাথে রিলেশনশিপে যাওয়াটা অপরাধের মধ্যে পড়ে। তারপরেও আমরা শুরু থেকে শুনতে চাই যে কেন।
কেন আমি বলতে চাই, আমি ক্লাস নিউ টেনে পড়িবার, আর তার কিছু কারণ ছিল। আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমার একটা কাজিন সিস্টার এর কাছে শুনি তার ব্রেকআপ হয়ে গেছে, আর তার একমাত্র কারণ ছিল তারা গরিব ছিল।
ব্রেকআপ হয়ে গেছে বলতে কি তুমি ডিভোর্স বুঝাচ্ছ?
না, ব্রেকআপ হয়ে গেছে বলতে তারা সেপারেশন ছিল তাদের, কিন্তু যখন বিয়ে করতে বলে তখন বলে তোমরা গরিব, সম্ভব না।
মেয়েটা এই ধরনের কথা বলে ছেলেটাকে?
না, ছেলেটা বলে, আমার কাজিন সিস্টার, ছেলেটা বলে মেয়েটাকে।
আচ্ছা, ওকে। তারপর?
তারপর আমার খুব রাগ হয় যে এটা কোনো কারণ হতে পারে না, তাই আমি আমি ফোন করি তাকে, রং নাম্বারে ফোন করে জানাই যে আমি অন্য কিছু পরিচয় দিয়ে, আমার একটু ভিন্ন নাম দিয়ে তাকে বলি। তখন সে আমাকে বলে, তার সাথে আমার একটা রিলেশন হয় কিন্তু পুরোটাই নাটক ছিল আমার তরফ থেকে। তারপর ভালোভাবেই কাটে, কিন্তু একদিন আমি তাকে সত্যি কথাটা বলে দিই।
কেন
বলে দিই? আমার মনে হয় যে পরে ছেলেটার সাথে কথা বলে মনে হয়েছে যে ছেলেটা হয়তো তেমন খারাপ না যতটা খারাপ আমি তাকে।
আমি কি বলতে পারি যে তুমি আসলে ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিলে? আমার মনে হয় আমার কথাটা সত্যি,
জানি না।
আচ্ছা, তারপর?
তারপর ছেলেটা থাকে খুলনাতে, আমি ঢাকায় থাকি। তারপর আমি খুলনায় যাই ছেলেটার সাথে দেখা করতে। আমি তাকে একবারও বলি নাই যে আমি খুব সুন্দরী বা কিছু, আমি তাকে প্রতিটা বার বলছি যে আমি দেখতে খুবই কালো, আপনি বিশ্বাস করবেন না যে কালো। আর ছেলেটা আমাকে যতবার বলে ভালোবাসার কথা আমি ততবার তাকে না বলি যে এটা সম্ভব না, কারণ আপনি আমাকে দেখলে পছন্দ করবেন না। সে বলে সে বাইরের সুন্দর যে বিশ্বাস করে না। তারপর আমরা যখন দেখা করতে যাই, মানে আমি কিছুদিন আগে জানুয়ারি মাসে দেখা করতে যাই খুলনাতে।
তুমি নিজে খুলনাতে যাও?
হ্যাঁ, আমার বাবা মায়ের সাথে।
আচ্ছা, হ্যাঁ,
আমার বাবা মায়ের সাথে, ওইখানে আমাদের গ্রামের বাড়ি।
আচ্ছা আচ্ছা।
তারপরে যাওয়ার পরে ওইখানে সে আমাকে দেখে আমার সাথে একটা কথাও বলে না, চলে যায়। তার আমাকে পছন্দ হয় নাই, সে আমার সাথে একটা কথাও বলে না, সে চলে যায়। আমি তাকে এর আগে অনেকবার বলছি কিন্তু সে তখন এক কথা বলছে কিন্তু আমার সাথে দেখা না করে চলে যায়। আমার খুব কষ্ট হয়েছিল তখন, কারণ আমি তো তাকে ঠকাই নেই, আমি তো তাকে বলছি যে আমি দেখতে কেমন, আমি দেখতে বাজে, সব বলছি, কিন্তু সে চলে যায়। চলে যাওয়ার পরে একটা বারও আমার ফোন রিসিভ করে না। আর তখন আমার খুব কষ্ট হয়। আমার আরেকটা কাজিন ব্রাদার ছিল, ও বিবাহিত ছিল, ওর একটা মেয়ে আছে 6-7 মাসের। তো ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, আমরা তুই তুই করে বন্ধুর মতন, ও আমার থেকে অনেকটা সিনিয়র, তারপর ওকে তুই করে বলতাম। তারপর ও আমার খুব, পরে ওকে বলি যে ওকে আমি কিছু বলি না, দেখি ও স্মোক করতেছিল, সিগারেট খেতেছিল, তখন ওর থেকে আমি নিয়ে স্মোক করি।
তোমার সেই কাজিনের কাছ থেকে?
হ্যাঁ, আমাকে না করে নাই যে এটা খাইলে খারাপ বা এটা পান করা, আমি করি।
আচ্ছা,
করার পরে আমি আমি ওকে পরের দিন ওকে আমি প্রপোজ করি, আমি জানতাম ও ম্যারিড,
তার একটা ছয় মাস সাত মাসের একটা মেয়ে আছে সেটাও তুমি জানতে,
জানতাম।
কিন্তু তারপরে তুমি প্রপোজ করলে কেন
জানি না, তখন আমার খুব রাগ হইতেছিল আর ইচ্ছে করতেছিল, জানি না, আমার খুব খারাপ লাগতেছিল, খুব খারাপ অনুভূতি হইতেছিল যে একজন আমি কালো দেখা চলে গেল আমার ছেড়া, কিন্তু আর একজন সে হয়তো ভালো, সে হয়তো আমাকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু আমার মাথায় তখন এটা আসে নাই যে তার ওয়াইফ তার সন্তান আমি তখন পারিনি। তারপর একটা সময় দেখতে পারলাম,
আমি আগে একটা কথা একটু ক্লিয়ার হয়ে নেই, তুমি কি তাকে আসলে ভালোবেসেছিলে নাকি তুমি যাকে ভালোবেসেছিলে তার ভালোবাসা না পাওয়ার কারণে তাকে ব্যবহার করার একটা চিন্তা আসছিল?
হ্যাঁ ঠিক বলছেন যে আমি তাকে ভালোবাসি নাই,
এবং এইটা চিন্তা করার সময় আপনি এটা পর্যন্ত চিন্তা করেন নাই যে এখানে অন্তত ওই মেয়েটার কোনো দোষ নেই, ছয় মাসের বাচ্চার মা যে মেয়েটা আপনার কাজিনের ওয়াইফ তার তো এখানে কোনো দোষ ছিল না, সেটা আপনার চেহারা আপনার গায়ের রং কোনো কিছুর উপরেই তো তার অধিকার ছিল না, ছিল কি?
না ছিল না,
তার অধিকার ছিল শুধুমাত্র তার হাজবেন্ডের উপরে, আপনি তার অধিকার বোধটাকে কেন ছিনিয়ে নিলেন?
তখন আমি শুধু ভাবি যে আমি হয়তো আমি যেটা করতেছি সেটাই আমার কাছে ঠিক মনে হয়। আমি পরে আমি ওকে বলি, আমার ওই কাজিন ব্রাদারটাকে বলি যে দেখো তুমি তুই যেটা করছিস সেটা ঠিক না, এটা আমাদের মধ্যে ঠিক না, তোর বিয়ে হয়ে গেছে এটা ঠিক না। তো আমাকে অনেকভাবে বলে যে দেখ আমি ওর সাথে সুখী না, আমি ওকে এটাও বুঝি যে সুখী না হইলেও কিছু করার নাই যেহেতু তোর সন্তানের মা। তখন আমাকে অনেকভাবে বলে, বলার পরে আমি রাজি হয়ে যাই, কিন্তু দুই তিন দিন আমি ঢাকায় চলে আসি, তারপর দুই তিন দিন চার দিন পরে ফোনে কথা বলার সময় আমার মনে হয়, আমার কাছে মনে হয় যে আমি অপরাধ করতেছি, অনেক বড় অপরাধ করতেছি, অনেক বড় অপরাধ করতেছি।
If you don't mind me asking, আপনি কি তার সাথে ফিজিক্যাল রিলেশনে গিয়েছিলেন?
না, কিন্তু সে এটা চাইতো,
সে কি শুধু এটাই চাইতো? আমার ধারণা
হ্যাঁ, সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আমার সঠিক সময় আমার জ্ঞান আসছে, আমার জ্ঞান আসছে, আমার ধ্যান আসছে, আমি ভুল করতেছিলাম।
আচ্ছা এখন কি অবস্থা আপনাদের রিলেশনশিপটার?
এখন সে আমাকে ফোন করে, করার পর আমি তাকে বলছি যে এটা সম্ভব না, যতই আমি যাই হই না কেন তোমার স্ত্রীকে আমি কখনোই ঠকাইতে পারবো না। এবং কি আমি আমার অনেক কষ্ট হয় যখন প্রথম জন আমাকে ছেড়ে চলে যায়, আমি সুইসাইডও করতে চেয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমত, তার আগে আমি একজন ফেরেস্তার পরিচয় পাই, তার সাথে আমার পরিচয় হয়, সে আমাকে চিনে না কিন্তু আমি তাকে চিনি এবং তার কথা শুনে আমি সব ভুলে যাই, সেই মানুষটাকে আমি পরে বলতেছি, কিন্তু
আমাদের জানার প্রয়োজন নেই সত্যি সেই মানুষটাকে।
আমি সত্যি আরেকটু কিছু বলতে চাই
প্লিজ, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি নামটা বলবেন না সেই মানুষটা।
আমি নামটা বললাম না, শুধু একটাই কথা বলি, একটা কাকতালীয় ঘটনা নাকি জানি না যে সেই মানুষটা আর দুইজন মানুষের সাথে আমার পরিচয় হয়, তিনজন মানুষের নামের শেষে একটা নাম, নামটা হলো রাসুল, তিনজন নামের শেষে একটাই নাম, আর তিনজন মানুষকে আমি তিনটা রকম রূপ দেখছি। প্রথম জন আমাকে, হ্যাঁ উনি আমাকে ঠকায় নাই কিন্তু ধোকা দিচ্ছে, উনি আমাকে ভুল প্রমাণিত করছে, উনি আমাকে ঠকায় নাই, আমাকে পছন্দ হয় নাই চলে গেছে, কিন্তু দ্বিতীয় জন সে যে কি ছিল, আমি মানে সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আমি তার ফাঁদে পড়ি নাই, তার আগেই আমার ভুল ভাঙছে।
কিন্তু রাবেয়া সে কিন্তু আপনার ফাঁদে পড়েছিল।
হ্যাঁ
ঠিক না, যাই হোক এটা নিয়ে আসলে কথা বাড়ানোর কিছু নেই, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যেটা জানতে চাচ্ছি যে বর্তমানে তো আপনারা আর কোন রকম কোন সম্পর্কের মধ্যে নেই আপনি আর আপনার কাজিন, যদিও সে হয়তো এখনো চাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ এখনো চাচ্ছে, কিন্তু আমি তাকে লাস্ট কল কালকে করছি আর বলছি এটা কখনোই সম্ভব না, সে যদি আমাকে পরের প্রতিতে ডিস্টার্ব করে তাহলে আমি আমার বাবা মাকে জানাতে বাধ্য হব।
দেখুন আমি আপনাকে একটা কথা বলি, প্রথমে আমি প্লিজ এটা বলতে চাই যে অনেক সময় আমরা এই কাজটা করি যে এই যে যেমন তুমি ডিসিশন নিয়েছো যে তুমি তোমার বাবা মাকে বলবে, তুমি যখনই তোমার বাবা মাকে বলবে ব্যাপারটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে কোনো না কোনো ভাবে প্রথমেই জানতে পারবে হচ্ছে ওই ছেলেটার ওয়াইফ, রাইট? আর সে যখন জানতে পারবে সে সারা জীবনের জন্য তার স্বামীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস হারাবে, রাইট? এই জন্যই তুমি জানাতে পারো না, তোমাকে সরে আসতে হবে এখান থেকে নিজের মতন করে।
আমি সরে আসছি, আমি আর কখনো এই ভুল করব না, তার জন্যই তো আমি স্বীকার করছি।
এটা হচ্ছে সত্যিকারের একজন মানুষের কথা বলেছে, তুমি কান্না করো না। সত্যিকারের মানুষ ছাড়া সবাই এই কথা স্বীকার করতে পারে না। তুমি অনেক উন্নত মানের মানুষ, এই অনুষ্ঠানে যারাই ফোন করে বা এসে কথা বলে তারা অনেক উন্নত মানের মানুষ বলেই পারে, আর তাদের কান্না আমাদেরকে কষ্ট দেয়। আমরা তো কষ্ট পেতে চাই না, কখনোই চাই না। এবং
চাই যে আর কেউ যাতে আমার মতো এরকম, আমি যে প্রথমবার ফাঁদে পড়ছিলাম এরকম ভাবে যাতে কেউ না করে, রং নাম্বারে কথা বলা বা ফোনে না দেখে একটা রিলেশন, হ্যাঁ হয়তো আমি বাজে দেখতে, হয়তো আমার জন্য হয়নি, অন্য কারোর জন্য হয়তো। কিন্তু
দেখো রাবেয়া, এই কথাটা আমি সবসময় বলি যে তোমার যদি কারো চেহারাই যাচাই করতে হয় তাহলে প্রত্যেকটা সন্তানকে জিজ্ঞেস করো তোমার মা দেখতে কেমন, এবং প্রত্যেকটা মাকে জিজ্ঞেস করো তোমার সন্তান দেখতে কেমন, তাহলে তুমি একটা উত্তরই সবখান থেকে পাবে, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে, চেহারা ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গি।
কিন্তু তারপরও সে আমাকে এরকম ভাবে ধোকা দিবে আমি ভাবতে পারিনি, কখনোই ভাবতে পারিনি।
হ্যাঁ, এই ধোকা দেওয়ার পিছনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানেও তোমার একটা ভুল আছে রাবিয়া, আমি তোমাকে ধরিয়ে দিই, না হলে পরবর্তীতে তোমার আবারও এই ভুলটা হবে। প্রত্যেকটা মানুষ না, প্রত্যেকটা পুরুষ, বিশেষ করে প্রত্যেকটা পুরুষ একজন নারীর কাছে যখন আসে, যখন একজন নারী সঙ্গ পাওয়ার তার ইচ্ছে হয়, তখন সে অনেকগুলো রূপ ধরে, অনেক রকম রূপ ধরে, অনেকভাবে সে নারীরকে বোঝানোর চেষ্টা করে যে আপনার বাইরের সৌন্দর্যটা নয়, আপনার ভেতরের সৌন্দর্যটাই আমার পছন্দ। এমনকি ওই পুরুষের কামুক যে চিন্তাটা, চাহিদাটা, সেটা তাকে দিয়ে এটা বলতে বাধ্য করায়, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা আর থাকে না এবং তখনই সমস্যা হয়ে যায়। তাই আমার কথা হচ্ছে, আপনি কেন, আপনার বান্ধবী কেন, পৃথিবীর কারোই উচিত না একটা মানুষের সাথে সম্পূর্ণ পরিমাণে মানসিক বন্ধুত্ব হওয়ার আগে কোন রকম কোন সম্পর্কে যাওয়া উচিত কি? আমার মনে হয় আপনি যদি ওই লোকটার সাথে শুধু ফ্রেন্ডশিপ রাখতেন তাহলে মনে হয় ওই লোকটা আপনার সাথে কথা বলেই যাইতো, তাই না?
কিন্তু আমি একটা কথা বলি, আমি তাকে ফ্রেন্ডশিপ রাখতেই চাইছি, আমি তাকে বলছি যে আপনি আমার কাজিনের এক্স বয়ফ্রেন্ড, সেটা কখনোই সম্ভব না। সে তখনও বলছে যে দেখো তোমার কাজিন আমাকে ভুল বুঝছে আর তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি একদমই তোমার কাজিনকে ওই কারণে ছাড়ি নাই যে কারণে তুমি ভাবতেছ, আর দ্বিতীয়ত আমি একদমই মানুষের বাইরের বৈহিক সৌন্দর্যটা আমি পছন্দ মানে চাই না। তুমি
ট্রাস্ট মি, দিজ আর রিয়েলি কমন লাইন্স ফ্রম আ ম্যান, ছেলেরা এই ধরনের কথা সব সময় ব্যবহার করে। আমি নিজে একজন পুরুষ সেই হিসাবে তোমাকে আমি বলছি, তুমি একটু আগে বললে না,
সবাই হয়তো বলে না, আমি যে দ্বিতীয় যে ব্যক্তির কথা বললাম যে যার নাম বলতে না করলা তার কথা, সে তো কখনো বলে না, মানে আমি তো তাকে চিনি, আমি জানি সে, তাকে আমি ভালো করে চিনি না, তাকে কতটা জানি।
কিন্তু তুমি কিন্তু আমাকে চেনো দুই ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা এরকম কিছু শো এর মাধ্যমে, তাই না? তুমি আমার কতটুকু চেনো? তোমাকে কে বলেছে আমি ফেসবুকে হাজার হাজার মেয়ের সাথে ধোকাবাজি করি না?
আমি বলছি আমি জানি করোনা, তুমি তো কখনোই সম্ভব না।
এভাবে অন্ধবিশ্বাস করতে নাই, এই অন্ধবিশ্বাসটাই প্রত্যেকটা ছেলে মেয়েকে নষ্ট করে ফেলছে। এটা বলার জন্যই আমার এই কথাগুলো বলা, যে দেখো একটা আরজে যে একজন অনুষ্ঠান করছে, সে একটা অনুষ্ঠানে তার তৈরি একটা চরিত্রে সে অভিনয় করে যাচ্ছে কিছুক্ষণের জন্য, সেই চরিত্রটার মাধ্যমে সেই কথাগুলো বলছে, যে সেই কথাগুলোর মতন হয়তো সে হতে চায়, সে সত্যিকার অর্থে তেমন নাও হতে পারে। আমি আমার পেজে স্ট্যাটাস দিয়েছিলাম এটা, যে নীতি কথা বলি বলেই আমি নীতিবান তা কিন্তু নয়, একজন পুরুষ হিসাবে আমারও কাম জাগ্রত হয়, সো আমার ব্রেনও আমাকে ধোকা দিতে পারে, আমি হয়তো চাইবো না এমন করতে, কিন্তু নিজের অজান্তেই আমিও কিন্তু কারো ফাঁদে পড়তে পারি, কেউ কিন্তু আমার ফাঁদে পড়তে পারে। আমরা সবাই এই পৃথিবীর, আমাদের সবার মধ্যেই ভুল আছে, তাই না?
হ্যাঁ, তারপরও আমি আসলে দুইজন মানুষকে চিনছি তো ভালো করে, তাই আমার মনে হয় না যে তৃতীয় মানুষটা কেমন হবে।
না, এই মনে হওয়াটা তোমাকে দূর করতে হবে, তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরেই খারাপ ভালো থাকে। হ্যাঁ, তুমি যদি কাউকে তার খারাপ সহ তাকে ভালোবেসে তার ভিতর থেকে খারাপটাকে সরিয়ে দিতে পারো ক্ষমা করে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কখনোই কাউকে অন্ধবিশ্বাস করো না, কখনোই কাউকে ফেরেশতা ভেবো না, এটা আমার তোমার প্রতি অনেক বড় একটা সাজেশন, কখনোই না। প্রত্যেকটা পুরুষের ভিতরেই একটা পশু বাস করে, যে কারণে প্রত্যেকটা মাকে সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো? আশা করি তোমাকে দিয়ে রাবে এমন ভুল আর কখনো হবে না, তাই না?
অবশ্যই, আর কখনো আমি এরকম করবো না।
অলরাইট,
ধন্যবাদ এই শোটার জন্য, এই শোটা আমি নিজের ভুলটা স্বীকার করতে পারলাম।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাবেয়া। এবং আমি জানি তোমার ভালো লাগবে, আজকে রাতে তোমার ঘুমটা অন্যরকম হবে। এবং আমি জানি তুমি কখনোই, যতই ইচ্ছা হোক, শারীরিক মানসিক যেই ইচ্ছাই হোক, তুমি সেটাকে বুঝতে পারবে, তোমার মস্তিষ্ক সেটাকে বুঝতে পারবে এবং সেটাকে এড়িয়ে যাওয়ার মতন যথেষ্ট সাহস, ক্ষমতা এবং ব্যক্তিত্ব তোমার আছে, আছে না? দ্যাটস লাইক আ বাংলাদেশি গার্ল, এটাকে বলে বাঙালি নারী, সাবাস। ঠিক আছে, আজকে তোমার সাথে এখানেই কথা শেষ করছি, পরবর্তীতে আবারও কথা হবে, সবসময় সঙ্গেই থেকো। অলরাইট,
ভালো থাকবেন,
অবশ্যই, বাই বাই রাবেয়া। ওয়েল, এতক্ষণ আমরা রাবেয়ার সাথে কথা বললাম, আপনারা শুনলেন একটা মানুষ কিভাবে তার অপরাধটা স্বীকার করেছে। সাহস আছে আপনার এভাবে অপরাধ স্বীকার করার? আই ডোন্ট থিঙ্ক সো। দিস ইজ রেহান রসুল, টেকিং আ লিটল ব্রেক অ্যান্ড আই উইল বি ব্যাক এগেইন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
এই হাওয়ালে মাটি জলে রেই গানে আজও সেই আদিম আবহমানতা, তিল কালো পাখির পিছে সন্ধ্যাকে ছুঁয়ে নামে ঝিঝির ধীরিমতা, নোনা ঘামে গহীন শ্বাসে মিশে থাকা সাঁওতালি গায়ের বাঁশরিয়া প্রাণে, সহসাই হাজার বছরের ভিটে মাটি খুঁড়ে খুনিরা পায় তারা হানি।
শুনছেন যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব তে 12টা বেজে যাওয়ার আগে অল্প একটু সময় আছে আমাদের কাছে, আর এই মুহূর্তে আমরা আরেকটা কল পেয়েছি। আমাদেরকে অর্ণব নামে একজন এসএমএস পাঠিয়েছে। অর্ণব বলতে চেষ্টা করছে যে সামান্য কিছু কারণে সে তার প্রেমিকার সাথে বেইমানি করেছে এবং মিডিয়াতে কাজ করার সুযোগ দেবে এই কথা বলে সে কিছু মানুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছে। অর্ণব, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি নিজের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন সেগুলো কি সত্য?
হ্যাঁ সত্য।
আচ্ছা অর্ণব, প্রথমে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সামান্য কারণটা কি ছিল আপনার প্রেমিকার সাথে বেইমানি করার পেছনে?
সামান্য কারণটা ছিল, সেদিন ছিল 7 এপ্রিল রাত, আমার যে গার্লফ্রেন্ড ছিল তাদের দেশ বাড়ি ছিল মাগুরাই।
আচ্ছা।
কিন্তু সে আপনার আউটসোর্সিং এ কাজ করার জন্য মিরপুরে থাকতো, আপনার মিরপুর দোষে। তো আমিও তখন আউটসোর্সিং এ কাজ করতাম, সে আমার আপনার সে আমাকে মূলত শিখিয়েছিল। তো হঠাৎ করে আমি একদিন তাকে রাতে ফোন দিই, তখন বাদে রাত 3:30। তো ফোন দেওয়ার পরে ফোন দেওয়ার ধরে একটা ছেলে,
আচ্ছা রাত্রে 3:30,
হ্যাঁ আপনার রাত 3:30,
আচ্ছা
মিরপুরে সে থাকে একা একটা ফ্ল্যাটে, সেখানে কোন ছেলে থাকার প্রশ্নই আসে না।
আচ্ছা।
এবং আমি আপনাকে আরেকটা কথা বলে রাখতে চাই, তার একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল, সে ব্যাপারে আমি বলতে চাই না।
আচ্ছা।
কিন্তু এরপরেও তার একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল,
তার অপরাধটা জানতে পারি যে সে তার ক্রিমিনাল রেকর্ডটা কি ছিল, কি ধরনের ক্রিমিনাল সে ছিল?
আপনার ক্রিমিনাল ছিল, আপনার এলাকাতে থাকতো, এলাকাতে সে একটা মেডিকেল আপনার ডিপ্লোমাতে পড়তো, সেই সময় তাদের বান্ধবীদের সাথে একটা উৎশৃঙ্খল জীবনে সে আপনার জড়িয়ে যায়, এবং সে আপনার টুকটাক এভাবে কাজ করতো যে একজনে হাত ভাঙতে হবে, একজনে পা ভাঙতে হবে, সে আপনার এই ধরনের টুকটাক কিনে কাজ করতো আর কি।
আমি বুঝলাম না, একজনের হাত পা ভাঙতে হবে মানে?
মানে আপনার ই নিত টাকা নিয়ে ওরা কাজ করতো।
আচ্ছা ঠিক আছে, বোঝার চেষ্টা করলাম। তারপরে আপনি যখন শুনলেন যে সে একটা ছেলের সাথে আছে রাত্রে 3:30, তারপরে আপনি কি করলেন?
তারপর আমি তাকে বললাম যে ছেলেটা কে। সে বলল যে আপনার দেহ, মানে সে আমাকে বলতে চাই না যে ছেলেটা কে।
আচ্ছা।
তো কোন এক পর্যায়ে আমি বললাম যে সে কি তোমার ভাই না বাবা?
আচ্ছা।
সে তখন বলল কি যে সেটা জেনে তোমার কোনো লাভ নাই,
অর্থাৎ ভাইও না বাবাও না।
হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে একজন প্রেমিক তার গার্লফ্রেন্ডকে পোকা ঠকা দিতেই পারে। আমি আপনার জিজ্ঞাসা করলাম, করার পরে সে আমাকে ব্লক করে দেয়।
আচ্ছা, সে আপনার কল ব্লক করে দেয়? তারপরে আপনি কি বেইমানিটা করলেন তার সাথে এই ঘটনার প্রেক্ষিতে?
বেইমানি করলাম, মেয়েটা আমাকে খুব ভালোবাসতো সত্যি, আমিও তাকে ভালোবাসতাম।
না, সে যদি আপনাকে ভালোবাসে তাহলে আরেকটা ছেলের সাথে রাত্রে 3:30 কি করছিল আমি বুঝলাম না। তো
সেটা আমি জানি না, সেদিন কি হচ্ছিল
আচ্ছা,
এটা আমার একটা ধারণা যে কোনো কিছু হতে ঢাকা কোনো কিছু হতে পারে।
আচ্ছা ওকে, তারপর
সেদিন অ্যাকচুয়ালি কি কেউ ছিল সেটা আমি জানি না, এটা আমাকে সত্যি সত্যি খুব লাভ করতে দিন একটা সময় হয়তো বা তো আমার কাছে তার কিছু 18+ টিপ ছিল।
আচ্ছা আচ্ছা, কিছু অসামাজিক ছবির আদান প্রদান ওনাদের মধ্যে ছিল, তারপরে
তারপর সেখান থেকে আমি আপনার দেখার মতো মোটামুটি ভাবে মানে একটু পত্র আছে সেখান থেকে চারটা ছবি নিয়ে আমি তার বড় ভাইকে মেসেজ করি, আমার আইডির নাম থেকে ফেক আইডি, মানে আইডিটা জাস্ট খোলা হয়েছে তার ভাইকে ব্ল্যাকমেল করার জন্য।
তার ভাইকে আপনি তার বোনের ছবি দিয়ে ব্ল্যাকমেল করেন যে এই ছবিগুলো আমি ছড়িয়ে দিব যদি আপনি আমাকে কি চাচ্ছিলেন তার বদলে?
না আমি আপনার চাচ্ছিলাম আমার জন্য না, আমি তোকে বলছিলাম যে এক মাসের মধ্যে আপনার বোনের পেয়ে দিতে হবে।
আচ্ছা,
কিন্তু সে বলছিল আমি তার বড় ভাই, এখন আমার বিয়ে না হলে তো আমার ছোট বোনের পেয়ে দিতে পারছি না, কিন্তু আমি তাকে বললাম যে দেখেন এগুলা একদম সাধারণ ছবি, তো আমার কাছে তার আরো এরকম অনেক মানে অনেক ছবি আছে, এগুলো আমি যে কোনো মুহূর্তে মিডিয়াতে ছড়িয়ে দিতে পারি, তো ছড়িয়ে দিলে আপনাদের কি হবে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন, তো আমি তখন সেটাই বলছি যে আপনার বোনের এক মাসের মধ্যে বিয়ে দিতেই হবে, যদি দিতে পারেন তাহলে বেশ ভালো, আর যদি না দিতে পারেন তাহলে আমি আমার কাজটাই করব।
কিন্তু ভাইয়া এখানে আপনার প্রথম অপরাধ, সবচেয়ে ঘৃণিত অপরাধ যেটা ছিল সেটা হচ্ছে একজন ভাইয়ের কাছে তার বোনের এই রূপটাকে উপস্থাপন করা, এটা খুব কষ্টকর ভাইয়া। এটা একটা বোন, একটা মেয়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষও হয়, সে যদি সবচেয়ে নিকৃষ্টতম আচরণও করে, আমার মনে হয় না তার বাবা ভাই মায়ের কাছে তাকে ছোট করাটা কোনোভাবেই সঠিক। আপনার কি মনে হয়?
না, এটা সঠিক নয়।
আচ্ছা, আমাদের সময় খুব কম আছে, আমাদের সময় খুবই কম আছে, আমি খুব ছোট্ট করে জানতে চাই যে মিডিয়াতে কাজ করার সুযোগ দেবেন বলে আপনি, আচ্ছা ওইখানে পরে আসি, তার আগে আপনি বলুন মেয়েটার কি এক মাসের মধ্যে বিয়ে হয়েছিল নাকি আপনি এর চেয়ে বড় কোনো অপরাধ করেছিলেন?
না, তার সাথে আর আমার যোগাযোগ হয়নি, মেয়েটির বিয়ে তাতে পারিবারিক ভাবে হয়নি, তাতে পরিবার এখনো জানে না যে মেয়েটি বিয়ে করছে।
আচ্ছা,
মেয়েটি একজন পুলিশ অফিসারকে বিয়ে করছে, এটা আমি চাষটা আমি জানি।
আচ্ছা আচ্ছা,
পুলিশ অফিসারকে বিয়ে করার পরে সে আমাকে একদিন ফোন দিয়ে হুমকি দিয়েছিল, তারপরে আমি যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করি সে আমাকে টাকা দিয়ে মারবে, এরকম কিছু বলছিল।
ওকে, তারপর তারপর আপনি কি করেন? আপনি কি ভয় পেলেন?
তারপর হুমকি মানুষ দিতেই পারেন, সেটা আপনার অগ্রাহ্য ছিল।
আচ্ছা, আপনার অপরাধ তো এখানেই শেষ হয়নি, আপনি তো অপরাধ আরো করেছেন তারপরেও।
হ্যাঁ, অপরাধ
মিডিয়াতে কাজ দেওয়ার কথা বলে আপনি মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন, এটা আপনি তাদেরকে বিশ্বাস করালেন কিভাবে যে আপনি তাদের সুযোগ দিতে পারবেন?
আসলে মিডিয়াতে যারা কাজ করে তাদের মধ্যে একটা ভাব থাকে, ভাবটা হচ্ছে যে আমার সাথে যে কোনো মেয়ে কথা বললে আমার সাথে অন্যজন ছেলে থাকবে, সে আমাকে মানে পাম দিয়ে মানে আমাকে অনেক উপরে উঠায়, সে এরকম কাজ পারে, সে এরকম ডিরেক্টর, তার সাথে মানে অমুকের সম্পর্ক, তার সাথে তার সম্পর্ক, মানে বিভিন্ন ধরনের কথা যেগুলো আদৌ সত্য না,
কিন্তু সেগুলো এই মেয়েগুলো বিশ্বাস করছে।
হ্যাঁ, যেগুলো আপনার সরসরভাবে তারা মানে বিশ্বাস করে। আর মিডিয়াতে যারা কাজ করতে আসে প্রথম প্রথম তারা বেশিরভাগই থাকে স্কুল কলেজের ছাত্র, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তো তারা সব মানে আবেগ দিয়ে সবসময় দিতে চেষ্টা করে
এবং তাদের এই আবেগটাকে বিকৃত করে সেটাকে সুন্দরভাবে ব্যবহার করাটা খুব সহজ হয়ে দাঁড়ায়, তাই তো? আশরাফুল অর্ণব বাবু, আপনি যে আমাদের সামনে আজকে সবকিছু স্বীকার করলেন, আপনি কি এই ব্যাপারটাকে বন্ধ করবেন নাকি কন্টিনিউ করবেন?
না, ব্যাপারটা বন্ধ হয়ে গেছে আর 6 মাস আগে।
আরো 6 মাস আগে বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনাকে আর কিছু বলার নেই, স্বাগতম আপনাকে অপরাধীন একটা জগতে। আমার মনে হয় আপনি যেহেতু নিজেই বুঝতে পেরেছেন আপনি খারাপ করতেন, আপনাকে আলাদা করে উপদেশ দেওয়ার আর কিছু নেই যে এই কাজটা আপনি আর করবেন না, তাই না? থ্যাংক ইউ সো মাচ অর্ণব আমাদের সাথে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। আমি আপনাকে সম্পূর্ণ সময় দিতে পারলাম না বলে আমি সম্পূর্ণ দুঃখিত, কারণ আমাদের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী আমাকে এখনই বিরতি নিতে হবে। আপনারা শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2, আর মাত্র কয়েকটা মিনিট, ঠিক তারপরেই আপনারা জানেন কি, আমাদের সবার স্বাধীনতা দিবস।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সবাইকে স্বাধীনতা দিবসের উন্মাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একবার রাত ১২টার পর যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম ৮৯.২ আর আমি রেহান রাসুল আপনার সাথে আছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটা নিয়ে। আমাদের সাথে এসএমএস প্যানেলে অনেকেই আছেন, অনেকেই তাদের অপরাধ স্বীকার করতে চাচ্ছেন কিন্তু শুধু লিখে পাঠাচ্ছেন যে আমি অপরাধী, আমি আবার অপরাধ স্বীকার করতে চাই। আপনাদের দয়া করে বুঝতে হবে, আপনাদের অপরাধের কিছুটা অংশ যদি আমাকে আপনি লিখে না পাঠান আপনি আমাকে কখনোই কনভিন্স করতে পারবেন না শুধু শুধু আপনাকে ফোন দেওয়ার জন্য, কখনোই আমার দ্বারা এটা সম্ভব না। একজন আমাকে জিজ্ঞেস করছে, এমডি রাহাত ইসলাম মামুন, যে ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, ভালোবাসা কি অপরাধ? আপনার কি মনে হয় এই প্রশ্নটা কি আপনার করা উচিত? কেউ একজন লিখছে, তার নাম ছাড়া লিখছে যে স্টিল আই ডিড নট ডু এনি ক্রাইম বাট আই এম গোয়িং টু ডু ইট ইফ ইউ ডোন্ট হেল্প মি, আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড, সামওয়ান ইজ কনভিন্সিং মি টু কিল পিপল। কেউ আপনাকে মানুষ মারতে উদ্বুদ্ধ করছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলি, আপনি আমার সাথে এখন কথা বলছেন, আমিও আপনার সাথে এখন কথা বলছি, আপনার জন্য আমার একটাই সাজেশন আছে, মানুষ মারতে হয় না ভাই। ওকে, এইটুকুই হচ্ছে আমার কথা, আর কিছু নতুন করে আপনাকে আমার বলার নেই। facebook.com/abcradiofm89.2 এই পেজেও আমার সাথে অনেক সঙ্গী আছেন, অনেকেই আছেন যারা আমাকে জয়েন করেছেন এবং যারা পোস্টটাকে শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ। যাহা বলিব সত্য বলিব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব যেহেতু এখন লাইভ হয় এবং লাইভ আমি আপনাদের সাথে থাকি, আমার পক্ষে অবশ্যই সম্ভব আপনাদের শেয়ারগুলো পড়ে ফেলা, আপনাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করা, এটা জানানোর জন্য যে আপনারা আসলে কিসের ভেতরে আছেন, কেন আছেন, কি জন্য আছেন বা কেন নেই, তাই না? অপরাধ কতটুকু হয়েছে, কতটুকু হওয়া দরকার ছিল, আদৌ সেটা অপরাধ কিনা, কিংবা আপনার কাছে অপরাধ না হলেও সমাজের কাছে বা আমাদের কাছে সেটা অপরাধ কিনা, সেটা জানানোর জন্য আপনি আমাদের সঙ্গ দিতেই পারেন, তাই না? ওকে, এদিকে আমার সাথে ৪১টা শেয়ার আমি দেখতে পাচ্ছি। এস কে রনি শেয়ার করেছে, সুলতানা হক অ্যানি লিখছে, যাহা বলিব সত্য বলিব রেহানের সাথে নিজের কাছে অপরাধী হয়ে থাকার চেয়ে সবার মাঝে স্বীকার করুন অপরাধ। ওকে, সেও শেয়ার করেছে, শেয়ার করেছে জেবা হুমায়রা, শেয়ার করেছে জান্নাতুল ফেরদৌস, তাসমিয়া তাসমি শেয়ার করেছে, তানজিলা আজাদ রাকা শেয়ার করেছে, ইয়াস মিন সেও আমাদের সাথে শেয়ার করেছে, শেয়ার করেছে খোরশেদ আলম লিখছে যে একসময় আমার ফেক প্রোফাইল ছিল, কখনো কাউকে ধোকা দেইনি বা কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, তবে নিজেকে অনেক বড় শাস্তি পেতে হয়েছে। কেন শাস্তি পেতে হয়েছে খোরশেদ আলম? কারণ সবচেয়ে বড় অপরাধটা আপনি বললেন না, কারোর সাথে করেনি। নো, ইউ আর রং, ইউ ডিড দ্য সিন with yourself. পাপটা আপনি নিজের সাথে করেছেন, শাস্তিটা তো আপনাকে পেতেই হবে। সিম্পলি কর্মা, ইউ নো, কর্মফল। আসিফ আল আকাশ আছে আমাদের সাথে, সেও শেয়ার করেছে। এমডি সুজন খান সেও শেয়ার করেছে, আছে আমাদের সাথে। মোকাররম হোসেন আছে, ওয়াসিম চকদার সেও শেয়ার করেছে, কাজী তানভীর আহমেদ সাকিব শেয়ার করেছে, সৈকত রয়, কাব্য, তারপরে রফসানা সঞ্জিদা লিখছে যে ২৫শে ভয়াল কালো রাত, তখন পাকিস্তানিরা করেছিল, ওকে, রাত ১২টার পর স্বাধীনতা দিবস আর সামাজিক মাধ্যম, ফেক প্রোফাইল, কি বলবো, নিজের কাছে নিজেই অনেক বেশি অপরাধী, নিজেই পাপী, আর খারাপ কাজে লিপ্ত যারা থাকে তাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে খারাপ কাজ কেন করতে যাবে? খারাপ কাজ করে মানুষ লজ্জিত হয়, তারপরে খারাপ থেকে দূরে আসবে। যাদের নামে এমন করে তাদের সম্মান এইভাবে নষ্ট করার অধিকার নেই, এতগুলো নিরীহ মানুষকে ভেঙে খাওয়ার অধিকার নেই। নিরীহ বলবো না, ফেক প্রোফাইলের মাধ্যমে যাদেরকে ঠকানো হয় তাদেরকে আমি শুধু নিরীহ বলবো না, নিরীহ মানে হচ্ছে সরল সোজা একজন মানুষ, যেই সরল সোজা একজন মানুষ সবাইকে সরল দৃষ্টিতে দেখে এবং বিশ্বাসযোগ্য সবকিছুকে বিশ্বাস করে। অন্ধবিশ্বাস নিরীহ নয়, অন্ধবিশ্বাস যে করে সে বোকা, এবং বোকা হওয়াটা এই প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, এই পৃথিবীর ধুরন্ধর প্রেক্ষাপটে বোকা হওয়াটা প্রচন্ড রকম একটা অপরাধ বলে গণ্য করি আমি। আমার কাছে সেটাকে একটা অপরাধ মনে হয়, যেখানে আপনি প্রতি পদে পদে দেখতে পাচ্ছেন যে একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, একসাথে থাকা হচ্ছে, সেই মানুষগুলোর মধ্যেই নানান রকম ধোঁকাবাজি আছে। এটা জানার পরেও যখন আপনি শুধু ভার্চুয়াল ওয়ার্ল্ডে ফেসবুক বা এই ধরনের যে কোনো রকমের সামাজিক মাধ্যমের মাধ্যমে আপনি তাদের বিশ্বাস করছেন এবং নিজেকে বিলিয়ে দিচ্ছেন, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, ফিজিক্যালি হোক, সোশ্যালি হোক, হোয়াটএভার দ্য ম্যাটার ইজ, হোয়াটএভার দ্য রিজন ইজ, হোয়াটএভার দ্য ওয়ে ইজ, আপনি যেভাবেই হোক নিজেকে বিলীন করছেন, এটা আপনার প্রচন্ড বোকামি নয়। যাচাই করার যথেষ্ট উপায় এখন আছে, সব দিক থেকে আছে, সব দিক থেকে আপনি চাইলেই যাচাই করে নিতে পারেন, কিন্তু তারপরেও যদি আপনি ভুল করেন তাহলে আমি বলবো এখানে দুটা ব্যাপার, অপরাধীর অপরাধ এবং আপনার আরো বড় অপরাধ আপনার বোকামি, আপনার বিশ্বাস করাটা, বিনা কারণ কারণে, বিনা রিজনে, উইদাউট any valid reason, you cannot just believe on someone. Kono bhabei na. Ar ei bhul ta amra kohon kori janen, jokhon amra jotheshto boyosh howar agei emon kichu korte jai je amaderke manay na, ebong tokhoni amra bhul ta kore feli. Dhorun byapar ta onekta erokom je 10 12 bochor boyosher ekta bachcha jodi weight lifting korte jay gym e giye, tar pore she jodi 40 kg 50 kg uthanor chesta kore, tar hat duta kintu bhenge jabe, na hole tar komor ta bhenge jabe. Just shetai amader sathe hocche, shetai amader sathe hocche. Facebook use korar byapare jotheshto restriction er proyojon ache, kintu ke shone kar kotha? Baba ma jodi mana kore, amra bondhur mobile ইউজ করছি, বন্ধু বান্ধব যদি দেখতে না পারে রাতের বেলা বাবা মার মোবাইল চুরি করে তারপরে ব্যবহার করছি, হ্যাঁ বলছি না সবাই আমরা অপরাধ করছি, আমরা হয়তো নিজেদের একটু স্বাধীনতার জায়গা খুঁজে বের করছি যে এই ক্ষেত্রে আমার স্বাধীনতা প্রয়োজন, কিন্তু স্বাধীনতাটাকে কে কিভাবে ব্যবহার করছে সেখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ স্বাধীনতাটাকে আপনি যখন ভুল জায়গায় ব্যবহার করবেন না, তখন আপনি আসলে অপরাধের কাছে পরাধীন, আপনি হতে পারেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক, কিন্তু আপনি স্বয়ং স্বাধীন নন, আপনি অপরাধী এবং অপরাধের কাছে আপনি সম্পূর্ণভাবে পরাধীন, তাই না? আমি মনে হয় ভুল বলিনি, যদি ভুল বলে থাকি আমাকে জানাতে পারেন। 2221 আপনার জন্য খোলা আছে, এবিসি লিখে স্পেস দিয়ে লিখবেন আপনার অপরাধ, আপনার অপরাধ লিখে সাথে আপনার ফোন নাম্বার এবং নাম দেবেন, যদি আপনি আমার সাথে কথা বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। আর হ্যাঁ আরেকটা কথা, অপরাধগুলো আপনি লিখে পাঠাবেন, যদি আপনার আমার সাথে কথা বলার ইচ্ছে না থাকে সেই ক্ষেত্রে ফোন নাম্বার পাঠানোর কোনো প্রয়োজন নেই, তবে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনার উচিত কথাগুলো বলতে পারা। অনেকেই আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে এশা, আমাদের সাথে আছে এমডি রাহাত ইসলাম মামুন, নিশ্চয় যে ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, হ্যাঁ এই এসএমএসটা আমরা আগেই পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আর এসএমএস প্যানেলে আসার নিয়মটা যেহেতু বলেছি, ফেসবুকে আসার নিয়মটা আরো একবার বলে দিই, যেখানে আমাদের সাথে আলিনুর ইসলাম আইনুল আছে, সে একটু আগে জয়েন করেছে, আইনুলের একটা মেসেজও আমি পেয়েছি, আইনুল তুমি যদি চাও আমি তোমাকে ফোন করি এবং তোমার অপরাধটা তুমি স্বীকার করতে চাও সেই ক্ষেত্রেও আমি তোমার সাথে আছি, তোমাকে এতটুকু বলতে পারি। কাজী সাবা আছে, মেহরিমা নূর মিমি আছে আমাদের সাথে, লিখেছে যে হ্যাঁ ফেক প্রোফাইল আছে, বাট সেটা দিয়ে কোনো খারাপ কাজ করি না। ফেক প্রোফাইল তাহলে আছে কেন? খারাপ কাজ হয়তো তুমি করো না, কিন্তু সেই প্রোফাইলটা কেন তাহলে তৈরি করেছো সেটাও আমাদের একটু জানা দরকার আছে, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে যে কেন ফেক প্রোফাইল তৈরি করা উচিত বা উচিত না। মিশমি আছে আমাদের সাথে, লিখছে অনেকেই আছে যারা অন্যের নামে আইডি ইউজ করে, তাদের ধারণা এটা একটা মজা, বাট তারা যদি বুঝতে পারতো তাহলে অনেকেই এদের থেকে রেহাই পেত। আই উইশ কেউ এমন না করুক, আর যারা করে তারা অপরাধের অপরাধ স্বীকার করুক। আসলে অপরাধ আমরা কেন করি, আমরা অপরাধ কেন করি, অনেকেই আমরা অনেকভাবে অপরাধটাকে ডিফাইন করার চেষ্টা করি, কিন্তু যখন আমি অপরাধ করছি, যখন আমার একটা কিছু লোভ হচ্ছে, তখন কিন্তু আমি ঘুষ খাওয়ার মতন অপরাধ করব। যখন আমার যতটুকু আছে ততটুকু আমি সন্তুষ্ট না, যখন আমার বিলাসিতা প্রয়োজন, তখন আমার এক্সট্রা টাকা এক্সট্রা ইনকাম প্রয়োজন, তখনই কিন্তু আমি অপরাধের দিকে চলে যাই। কিংবা আমরা হয়তো একজন আরেকজনের প্রতি মানসিক বা শারীরিকভাবে আকৃষ্ট হয়ে অপরাধমূলকভাবে তাদের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি বা তাদের কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করি। বাট এটা একটা সত্যি কথা এবং সেটা সবসময় সত্যি থাকবে, আপনিও জানেন আমিও জানি যে মিথ্যার মাধ্যমে বা অপরাধের মাধ্যমে আপনি যাই অর্জন করেন না কেন, সেটা বেশি দিন আপনার কাছে টিকে থাকবে না। সেটা যত বড় জিনিসই হোক, যত ছোট জিনিসই হোক, সেটা জিনিস হোক আর মানুষ হোক, সেটা আপনার কাছে থাকতে পারে না। ফারহানা পুতুল জয়েন করেছে আমাদের সাথে, জয়েন করেছে আমাদের সাথে মুরসেলিন চৌধুরী ফাহুম আছে আমাদের সাথে, ফারজানা ইসলাম ঝরা এবং সবশেষে ফারিয়া জামি লিখছে হ্যাঁ আছে ফেক আইডি, বাট কাছের মানুষরা জানে অ্যান্ড কোনো খারাপ কাজে ইউজ করি না। ইন দ্যাট কেস ওয়াই ডু ইউ নিড এ ফেক আইডি, এটা আমাকে কেন কেউ বলছেন না যে ফেক আইডিটার প্রয়োজনটা কেন, কি জন্য খুলেছিলেন? যদি অপরাধ আপনার করার ইচ্ছে না থাকে তাহলে আপনার সত্যটাকেই আপনার সামনে রাখতে আপনার সমস্যা কোথায়? মানে আমি যখন ফেক প্রোফাইল ইউজ করতাম তখন আমি অপরাধ করার জন্যই করতাম সত্যি সত্যি, এবং এখন সবাই বলছে আমরা ফেক প্রোফাইল আছে কিন্তু অপরাধ করি না, ব্যাপারটা খুব হাস্যকর লাগছে আমার কাছে। ওয়াই উড ইউ ডু দ্যাট? হয়তো বাবা মা ফেসবুক ইউজ করতে মানা করেছে, এই জন্য ফেক একটা নাম দিয়ে ফেক একটা প্রোফাইল খুলে রেখে দিলে, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সেটাও তো বাবা মার সাথে একরকম অপরাধ করাই, তাই না? অনেকগুলো কমেন্ট আছে আমাদের এখানে, অনেকেই কমেন্ট করেছে, যেমন ফেসবুকে দেখতে পাচ্ছি হিউজ নাম্বার অফ কমেন্ট, আমি এতগুলো পড়ে শেষ করতে পারবো না, শুধু কয়েকটা নাম পড়ার চেষ্টা করব। আছে আমাদের সাথে হৃদয় খোরশেদ, আছে আমাদের সাথে আর এস আকরামুল ইসলাম, আছে শারমান বাভাসি, তারপরে আছে আমাদের সাথে আর এস আকরামুল আরো একবার, আছে ইয়াসিন আরাফাত জাবির, আছে আমাদের সাথে এস এ সাগর, আছে আমাদের সাথে চুপচাপ হাসান, তারপরে আছে আমাদের সাথে শুভঙ্কর খান, এরপরে আছে আমাদের সাথে মিলন জয়, আছে সারোয়ার মাহমুদ। ঋষে ভাইয়া একদম ঠিক কথা বলেছেন, মানুষ বড় অদ্ভুত, আসলেই মানুষ বড় বেশি অদ্ভুত, মানুষের চেয়ে বেশি অদ্ভুত পিশাচ, সেটা ধীরে ধীরে জানবেন। এরপরে কে আছে আমাদের সাথে, বিষে ভরা নাগিন, এই যে দেখুন এগুলো হচ্ছে ফেক প্রোফাইলের কাহিনী, কি অদ্ভুত একটা নাম তাই না? এরকম একটা অদ্ভুত নাম দিয়ে যখন আপনি একটা ফেসবুক প্রোফাইল খোলেন, তখন আমার প্রথমে যেটা বলতে ইচ্ছা করে যে ভাইয়া আপনার বাবা মার দেয়া সুন্দর নামটা কি এটাই, নাকি তারা আরো সুন্দর নাম দিতে সক্ষম ছিল কিন্তু আপনি সেটা ধারণ করতে পারেননি, আপনার অন্য নামের প্রয়োজন হয়েছে। আছে আমাদের সাথে আনোয়ার হোসেন, আছে আমাদের সাথে আরো কে, আরো আরো আজিজুর রহমান আছে, আছে আমাদের সাথে নাজিয়া আহমেদ সাফওয়ানা, সাফওয়ানা রাইট রাইট, সাফওয়ানা লিখছে যে ভাইয়া আমারও এই দোষ, আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এখন থেকে এদিকটা খেয়াল রাখবো, আর করবো না আগে যাচাই করে নেব, অবশ্যই এটাই উচিত হবে। এরপরে আছে আমাদের সাথে সুমাইয়া হাসান চৌধুরী, আছে আমাদের সাথে আবু সাইদ সাতক্ষীরা থেকে, তারপরে আছে আমাদের সাথে এই যে দেখুন কতগুলো ফেক প্রোফাইল আমার এই পোস্টের মধ্যেই, আধার রাতের কি বালক, তারপরে আছে অজানা দেশের সন্ধানে, ভাইয়া আপনি আপনার নাম লিখেছেন কি সাগর হাসান জয় ময়মনসিংহ থেকে, আপনার লজ্জা করলো না ফেসবুকে যেখানে লেখা আছে যে এই পোস্টটাতে যে ফেক প্রোফাইলদেরকে আমরা অপরাধী ধরি, সেখানে আপনি নিজের অপরাধটা এভাবে প্রকাশ করছেন, এটা তো ঠিক না তাই না? এদিকে আমাদের সাথে আরো একজন আছে, লিখছে ভাইয়া একটা মেয়ে আমার সাথে চার বছর ধরে মিথ্যা ভালোবেসে আমাকে ধোকা দিয়ে চলে যায়, এখন ওর প্রতি প্রচুর রাগ, যদি ওকে পাই তাহলে আমি সত্যি মেরে ফেলব, এখন আমার প্রশ্ন আমি কি করতে পারি ভাইয়া? আপনি প্রথমে আপনার যে ফেক প্রোফাইলের নামটা আছে সেটা চেঞ্জ করে আপনার সত্যিকারের নাম দিতে পারেন, দ্বিতীয়ত একটা মানুষ আপনাকে ধোকা দিয়ে চলে গেছে চার বছর পর, আপনি প্রতিশোধ নিতে গিয়ে খালি খালি আপনার সময় নষ্ট করবেন না, সে যদি ধোকা দিয়ে থাকে সেটা আপনার আগে প্রকৃতি খুব ভালোভাবে খেয়াল করেছে এবং প্রকৃতি তার কাছে সেই ধোকা এনে তার পায়ের কাছে রাখবে, তার হৃদয়ে রাখবে, তার চারিদিক ধোকা দিয়ে ভরে দেবে এবং এটাকেই কর্মফল বলে। সো প্রতিশোধ দেওয়ার যেই সময় নষ্টটা, এই সময় নষ্টটা আপনার করা উচিত না, ওই সময়ে নিজেকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এমন এক জায়গায় যাওয়ার চেষ্টা করুন যাতে আপনাকে যে ধোকা দিয়েছে সে এক সময় মাথায় চাপড় দিয়ে বলতে পারে হায় হায় এই ছেলেকে কেন আমি ধোকা দিয়েছিলাম, আমারই তো লস হয়ে গেল। তাহমিনা খান আছে আমাদের সাথে, আমাদের সাথে আজিজুল হাকিম আছে, আছে আমাদের সাথে এস কে শরীফ খান, আর আছে আমাদের সাথে রিমন বড়ুয়া কক্সবাজার থেকে, হামিম হোসেন মন্ডল, আরিফ হাসান আছে আমাদের সাথে, আছে এমডি আরিফ, তারপরে আছে এমডি আশিক, তারপরে আছে ইশারা আহমেদ সামি, সে লিখছে যে ভাইয়া আমার একটা ফেক আইডি আছে, আপনার সাথে কথা বলবো, ফেক আইডি থাকলে আমার সাথে কথা বলতে হবে না, ফেক আইডি থেকে যদি আপনি কোন রকম অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই 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 আপনার আমার সাথে কথা বলা উচিত। আছে আমাদের সাথে আরো একজন যতন চাকমা, লিখছে যে ভাইয়া আমি রাঙামাটি থেকে প্রথম শুনছি, থ্যাংক ইউ। এরপরে ওয়াহিব আফনান আকিব আছে আমাদের সাথে সেই কাপ্তাই থেকে, আর আছে মোহাম্মদ রায়হান খান, আছে আমাদের সাথে নুরুজ্জামান রাকিব, নিশ্চয় অপরাধ মানুষের জীবনকে গ্রাস করে পালায়, তাই কি বাঁচতে সেদিক থেকে চলে আসাই ভালো, থ্যাংক ইউ ভাইয়া আপনার উপদেশের জন্য। আছে আমাদের সাথে আরো অনেকজন, সবার কমেন্ট পড়া সম্ভব না। সাদিয়া তাবাসসুম তন্নি নিচে আছি সব সময়ের মতন, সাথেই থাকবো, এগিয়ে যান। আচ্ছা এরপরে আছে আমাদের সাথে আহমেদ আসিফ, তারপরে আমাদের সাথে জয়েন করেছে জাবের সজীব মোল্লা রেজাউল, সেই শিবপুর থেকে জয়েন করেছে তাহসান আহমেদ আছে আমাদের সাথে, তারপরে সে লিখছে তাহসান আহমেদের কমেন্টটা পড়ি, সে লিখছে যে ভাইয়া লাস্ট দুই এপিসোড হলো কোনো গেস্ট নাই, বাট ওয়াই? বিকজ ইউ আর মাই গেস্ট, বিকজ ইউ আর আ ক্রিমিনাল অ্যান্ড ইউ আর নট রেডি টু অ্যাকনলেজ দ্যাট। এই কারণে অপরাধীকে সামনে নিয়ে আসলে অপরাধীর অপরাধ শুনে সবাই মনে করে ও মাই গুডনেস ওরা কত বড় অপরাধী, তার তুলনায় তো আমি কিছুই করছি না। আসলে এখানে তুলনা হয় না, অপরাধ তো অপরাধী, শুরু হয় ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়, সেটাই ধরার একটা সুন্দর চেষ্টা আর কিছু না। ফারহান সাহিদ আছে আমাদের সাথে কুমিল্লা থেকে আছে আহমেদ আসিফ, প্রিন্স বয় অর্ণব, এমডি হুসেইন চিটাগাং থেকে আছে আমাদের সাথে হাফেজ মোহাম্মদ মমিনুল হক, লিখছে যে আমি অনেক বড় অপরাধী, আমার কি করা উচিত প্লিজ ভাইয়া বলবেন, আপনার অপরাধ থেকে মুক্ত হওয়া উচিত, অপরাধ স্বীকার করা উচিত, যদি আপনার অপরাধ সামাজিক পর্যায়ে হয় নানান রকম মানুষের ক্ষতি করে থাকে সেই ক্ষেত্রে আপনার উচিত নিজেকে সারেন্ডার করা, পুলিশের কাছে চলে যাওয়া, এবং যাদের সাথে আপনি অপরাধ করেছেন, যাদের আপনি ক্ষতি করেছেন, যদি সম্ভব হয় তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া, তাদের সামনে গিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে অপরাধ বোধ থেকে মুক্ত হওয়া, যদি আপনার মধ্যে অপরাধ বোধ এসে থাকে সেই ক্ষেত্রে। টাঙ্গাইল থেকে আছে আমাদের সাথে ওয়াসিম চকদার, লিখছে যে ভাই আমি আপনার একজন ভক্ত, কি এক সপ্তাহ ধরে অপেক্ষায় থাকি, আপনার কথাগুলো অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়াসিম ভাই, থ্যাংক ইউ। এরপরে শামিম আহমেদ আছে আমাদের সাথে, আমাদের সাথে আরো জয়েন করেছে এঞ্জেল শারমিন, রাজীব রানা, তিতলি আছে আমাদের সাথে সেই কুমিল্লা থেকে, নাজিয়া হোসেন সাফওয়ানা আরো একবার আছে আমাদের সাথে এবং অনেকেই জয়েন করেছে। এছাড়া অনেকগুলো শেয়ার আছে যেগুলো আমি আপাতত পড়বো না, আরো পরে পড়বো, আরো একবার রিফ্রেশ দিয়ে দেখবো এস এম এস প্যানেলে আমাদের সাথে কারা কারা আছে। অবশ্য তার আগে একটা গান শুনে আসা আমাদের দরকার, আজকে আমাদের স্বাধীনতা দিবস, প্রত্যেকটা বাঙালির মনে আজকে অন্যরকম উন্মাদনা, অন্যরকম আবেগ, অন্যরকম চিন্তা, অন্যরকম একটা ব্যাপার। স্বাধীনতা সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, তবে যারা ইতিহাস জানে তারা কখনোই স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের মধ্যে গুলিয়ে ফেলবে না। আজকাল আমরা প্রায় টিভি অনুষ্ঠানে দেখি, অনেক রিপোর্টে দেখি যে অনেকে জিজ্ঞেস করা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি আসলে কেন, 26শে মার্চ আসলে কেন, বিজয় দিবস বা 16ই ডিসেম্বর আসলে কেন, তখন তারা অনেক রকম অনেক ভুল উত্তর দেয়। যারা এই ভুল উত্তরগুলো দিচ্ছে তাদের কোনো দোষ নেই, তারা অপরাধী নয়, অপরাধী হচ্ছে এদের বাপ মা, যারা দেশের ইতিহাস শিখাতে জানেনি। এমন একটা বাপ মাও যদি আমাকে ফোন দিত না কিছু কথা শুনাইতাম, কিন্তু আপনাদের সেই সাহসটুকু হবে না যে আপনারা এই পর্যায়েরও লজ্জিত না যে আপনারা নিজেদের দেশের ইতিহাস নিজেদের ছেলেমেয়ের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে পারেননি। এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। এমন বাবা মাদেরকে ধিক্কার জানাই আজকে স্বাধীনতা দিবসের এই রাতে। দয়া করে আজকের দিনগুলোতে সরকারি ছুটি থাকে, অর্থাৎ আপনি বাসায় থাকবেন, আপনার কাজকর্ম কম থাকবে, আপনার ছেলেমেয়ের স্কুল বন্ধ থাকবে, তাদেরও কাজকর্ম কম থাকবে, দয়া করে তাদের সাথে দেশ নিয়ে আলোচনা করুন, আমাদের ইতিহাস নিয়ে আলোচনা করুন। সেই 52 থেকে 47-এর পর থেকে, 1905-এর বঙ্গভঙ্গ থেকে, সবকিছু শুরু করে, সবকিছু থেকে শুরু থেকে শুরু করে তারপরে আপনি হয়তোবা আসতে পারেন 66-তে, যেখানে যেখানে 6 দফা ঘোষণা করা হয়, তারপরে আপনি 11 দফায় আসতে পারেন, আপনি গণ অভ্যুত্থানে আসতে পারেন 1969-এ, তারপরে 71-এ আমাদের মুক্তিযুদ্ধে আপনি আসতে পারেন, সেখান থেকে স্বাধীনতা দিবস, সেখান থেকে বিজয় দিবস, সেখান থেকে 7ই মার্চ। কোনোভাবেই কোনো ভুল হওয়ার যুক্তি নেই যদি আপনি সঠিক ইতিহাস জেনে থাকেন। কিন্তু যদি আপনি না জানেন, 21শে ফেব্রুয়ারি বলেন আর 16ই ডিসেম্বর বলেন আর 26শে মার্চ, আপনার কাছে এটা বন্ধের দিন ছাড়া আর কিচ্ছু না। এবং বিশ্বাস করুন, বাংলাদেশের কাছেও আপনি বাংলাদেশই না, একজন সামান্য মানুষ মাত্র যার এই দেশে থাকার অধিকারটা পর্যন্ত নেই, কারণ সে তার নিজের দেশের ইতিহাস জানে না। ইটস লাইক নট নোয়িং দ্য নেম অফ ইয়ার ফাদার। আপনার বাবার নাম যদি আপনি না জানেন, আপনার মায়ের নাম যদি আপনি না জানেন, আপনার দাদা কোন দেশে জন্ম নিয়েছিল, কোথায় জন্ম নিয়েছিল সেটা যদি আপনি না জানেন, আপনার মতন নিকৃষ্ট মানের মানুষ বলবো, নিকৃষ্ট মানের বস্তু কয়টা আছে, নিকৃষ্ট মানের প্রাণী কয়টা আছে, আমার মনে হয় নেই। তাই এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। আর বিরতি নিচ্ছি একটা, বিরতির পরে আবারও ফেরত আসছি। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখনই বিরতিতে চলে যাব, তবে বিরতিতে যাবার আগে সবাইকে আরো একবার বলে নিতে চাই যে ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ, আর এর মানে হচ্ছে সুখের দিনও শেষ, স্পেশালি ফর পিপল লাইক মি যারা অনেক বেশি সোয়েটিং হয়, অনেক বেশি ঘামে, আবার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন। বাট আমার তেমন কোনো প্রবলেম হবে না, কোনো টেনশন আমার তেমন নেই, কারণ সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। নাও লেটস টেক এ ব্রেক অন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যা বলিব সত্য বলিব, বাট বিফোর দ্য ব্রেক লেটস গো ফর দ্য বিউটিফুল সং, যেটার মাঝখানে আমি কিছুক্ষণ আগে অর্ণব নামে একজন একজনের সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম, সুন্দর গানটা ভেঙে ফেলেছিলাম, তাই জন্য আমি দুঃখিত, তবে সেই দুঃখ উঠিয়ে নিচ্ছি, সরি বললাম, কনফেস করলাম, এখন আর মনে দুঃখ নেই, অপরাধ বোধ নেই, কারণ এখন গানটা আমি আবারও প্লে করে দিব। শুনতে থাকুন, আমি রেহান রসুল আছি আপনার সাথে রাত একটা পর্যন্ত।
এই হাওয়ায় মাটি জলে রে গানে আজো সেই খাদিম আবহমানতা, তিল কালো পাখির পিছে সন্ধ্যাকে ছুঁয়ে নামে ঝিঝির ঝিরিমনতা, নোনা ঘামে গহীন শ্বাসে মিশে থাকা সাঁওতালি গায়ের বাঁশরিয়া প্রাণে, সহসায় হাজার বছরের ভিজে মাটি খুঁড়ে খুনিরা পায় তারা হানে, পাহারাই গদির ঘেরা টোপে থেকে নিতে চাই সবুজ খুঁড়ে কালো সোনা, এই মাটি ও জল হাওয়া লুটো ফুটি বেঁধে দিল বাঙালি সাঁওতালি জুটি, এই মাটি যাদের সত্ত্বাধিকারে তারা ঘামে রক্তে ফেরি হয়ে গেলে রুখে দিতে চোখের পায়ে তারা, চলো সেই বিষ তারাকে ছিঁড়ে খুঁড়ে ফেলো, সেই বিষ তারাকে ছিঁড়ে খুঁড়ে ফেলো, এই হাওয়া এ মাটি জলের শরীরে জমা কালো রতন লাল লহুদানা, আর হক তর্ক কেন মিছি মিছি ছাড়ব না দেব না ছাড় এখনা, এই দেশ যাদের সত্ত্বাধিকারে গেছি তারা যোগের পায়ে তারা চিনে, বুঝেছি সে সবুজ পিষে ফেলে কারা রাম বেঁচে মরুকে নিতে চাই কিনে, মরুকে নিতে চাই কিনে, মরুকে নিতে চাই কিনে, সোনালি মুখ কালো কালে, এই হাসি আদিম আবহমানতা দোলে পিছে দমিয়ে দিতে পারবে না, লোভী হাত বাড়াও দেখি কত পারো, ছাড়ব না দেব না ছাড় এখনা, লোভী হাত বাড়াও দেখি কত পারো, ছাড়ব না দেব না ছাড় এখনা, লোভী হাত বাড়াও দেখি কত পারো, ছাড়ব না দেব না ছাড় এখনা।
রয়্যাল টাইগার রিগ প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার রিগ প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর আপনি শুনছেন এবিসির রেডিও এফএম 89.2, আমি রেহান রসুল আছি আপনার সাথে থাকব রাত একটা পর্যন্ত। অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের এই অনুষ্ঠানের নতুন নতুন নিয়মের ওপরে, যেমন মিথিয়া একটু আগে আমাকে লিখেছে যে ভাইয়া আগের শোয়ের সিস্টেমটা বেশি বেটার ছিল, একজনের ঘটনা ক্লিয়ার করে বুঝতাম, আমরাও জানি আপনি একজনের ঘটনা ক্লিয়ার করে বুঝতেন, এখন আপনার ঘটনা আপনি ক্লিয়ার করে বুঝুন। এখন সেই সময় চলে এসেছে, অন্যের অপরাধ শুনে মনে মনে আর কত হায় হুতাশ করবেন, আর কত গালাগালি করবেন। এবার আসুন না, নিজেদের দিকে একটু তাকাই, আয়নার দিকে তাকিয়ে দেখি আমাদের কি অবস্থা। আরেকজন আমাকে খুব ভ্যালিড একটা, খুব সুন্দর একটা এসএমএস পাঠিয়েছে, সে হচ্ছে ঐশী চিটাগাং থেকে। তার বেশিরভাগ এসএমএসই উদ্দেশ্য প্রণোদিত থাকে এবং আমি জানি ঐশী তার সত্যিকারের নাম নয়। তারপরেও বলছি, সে লিখছে যে তোমার ফ্যানদের দুটো করে আইডি, অনেক ফ্যানই আছে যারা দুটো করে আইডি, তাদের বিচার কে করবে? ওয়েল, এখানে আমি বিচার করতে বসিনি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমার কাজ হচ্ছে আপনার অপরাধটা শোনা এবং আপনাকে বলা যে অপরাধটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়। বিচার করা জাজের কাজ, আপনারও না আমারও না। এবং আমার ফ্যান হোক আর টেবল ফ্যান হোক আর উপরে সিলিং ফ্যান হোক, ইট ডাজেন্ট ম্যাটার, যে অপরাধ করে সে অপরাধী, আমি অপরাধ করলে আমি অপরাধী। এই যে আপনি যে সামাজিক অপরাধ করে বেড়াচ্ছেন, আপনি যে উদ্দেশ্যমূলকভাবে মেসেজ পাঠাচ্ছেন একটা শোতে, এটাও একটা ভার্চুয়াল অপরাধ। আপনি যখন একজন খেলোয়াড় বা একজন আর্টিস্ট বা একজন সম্মানজনক কারো ছবির নিচে ফেসবুকে উল্টা পাল্টা ফালতু কমেন্ট করে রাখছেন, সেটাও অনেক বড় একটা অপরাধ। যারা স্পেশালি গালাগালি করে, বাজে ভাষায় ফেসবুকে কথা লেখে, তারা নিজের অজান্তেই ফেসবুকের মতন বিশাল একটা গণমাধ্যমে হাজার হাজার বাজে ভাষা ছড়িয়ে দিচ্ছে। সেখানে হয়তো ছোট ছোট ছেলে মেয়ে আছে যাদের এই ভাষাগুলো জানা উচিত না, সেই ভাষাগুলো তারা তাদেরকে জানাচ্ছে, এবং জানাচ্ছে কিসের নামে? প্রতিবাদের নামে। আরে ভাই, প্রতিবাদ যদি করতেই চান, প্রতিবাদ করার আগে কিছু জ্ঞানের প্রয়োজন আছে, আর যে জ্ঞানী সে কখনোই প্রতিবাদ বাজে ভাষায় করবে না, প্রতিবাদ সে সভ্যভাবে করবে। সভ্য সমালোচনা, সভ্য প্রতিবাদ, সভ্য দেশ, সভ্য অবস্থান। কিন্তু আমাদের দেশে সেই সভ্যতাটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি, বিশেষ করে ফেসবুক দেখলে এটা মনে হয়। আমাদের দেশের মানুষ কিন্তু অনেক সভ্য, অনেক ভালো, কিন্তু ফেসবুক যারা ইউজ করে, ফেসবুক ইউজারদের মধ্যে অনেক বড় একটা অংশ আছে, যে বড় অংশটা নিজেদের শিক্ষাগত যোগ্যতাটাকে, মানুষের মানসিক শিক্ষাগত যোগ্যতাটাকে ওই অবস্থাটাতে নিয়েই যেতে পারেনি। তারা জানেই না যে সকলের সামনে কিভাবে ব্যবহার করতে হয় বা সকলের সামনে কিভাবে নিজেকে প্রচার করতে হয় বা প্রকাশ করতে হয়। আমরা যখন বাথরুমে যাই, আমরা কিন্তু বাথরুমে গিয়ে যেই কার্যকলাপগুলো করি সেগুলো আমরা দরজা বন্ধ করে করি, যদিও এটা খুব স্বাভাবিক, খুবই সাধারণ একটা ব্যাপার যে মানুষ মাত্রই বাথরুমে যাবে, বাই প্রোডাক্ট থাকবে এবং সেটা রিলিজ করবে, বাট উই ডোন্ট ডু ইট ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। জনসম্মুখে গালিগালাজ করাটাও অনেকটা তেমনই, আপনি বাথরুম খুলে সবার সামনে আপনার কার্যকলাপ করছেন। এর চেয়ে লজ্জাজনক আপনার জন্য কিছু না হলেও আমাদের জন্য লজ্জাজনক, কারণ কি, আরো একজনের শেয়ারের মাধ্যমে, কোনো একজনের কথার মাধ্যমে, কোনো একজনের হাহা রিয়্যাক্টের মাধ্যমেও আপনার পোস্টটা কিন্তু অনেকের ওয়াল পর্যন্তই পৌঁছে যায়, এবং সে যদি তার বাবা মা বোন কিংবা বড় কাউকে নিয়ে বা ছোট কাউকে নিয়ে উপভোগ করতে থাকে সামাজিক মাধ্যমে কোনো একটা কিছু, সে কিন্তু আপনার কারণে লজ্জিত হচ্ছে। এইখানে আপনার মতন বিকৃত মস্তিষ্কের সামাজিক অপরাধী দ্বিতীয়টি নেই। আপনারা যারা এই ধরনের বিকৃত মস্তিষ্কের অপরাধী, তারা আমাকে ঘেন্না করছেন এই কথাগুলো বলার কারণে, আমি জানি। এবং বিশ্বাস করুন, আই অ্যাম দ্য লাকিয়েস্ট এভার। আমার মতন লাকি পিশাচ আর একটাও নাই যার ভাগ্যে আপনাদের মতন কারো ঘৃণার জুটেছে, কারণ আপনাদের ভালোবাসা যেদিন আমি পাবো সেদিন আমার পতন ঘটবে। আর যতদিন পর্যন্ত আপনারা সামাজিকভাবে বিকৃত, আপনারা যতদিন পর্যন্ত আমাকে ঘৃণা করবেন, ততদিন পর্যন্ত আমি একটাই কথা বলবো, ওয়াহ ওয়াহ ওয়াহ। আচ্ছা, যাই হোক, অনেকেই আছে আমার সাথে এখনো ফেসবুকে, অনেকেই আমাদের পোস্ট শেয়ার করেছে, আস্তে আস্তে শেয়ারগুলো বাড়বে, আমি জানি, যতই আমি নাম প্রকাশ করব ততই শেয়ার বাড়তে থাকবে। আমাদের সাথে ইমতিয়াজ খান জুয়েল আছে আমাদের সাথে, লিখছে, আই এম ইউজিং ফেসবুক ফ্রম দ্য টাইম ওয়েন ফেসবুক ওয়াজ বর্ন, মাই ফার্স্ট আইডি ওয়াজ সুজল খান, ইউজিং ইট ফ্রম 2003 টু 2007 মিডিয়ার, দেন মেকিং মাই অরিজিনাল আইডি ইমতিয়াজ খান জুয়েল নেম 2007 টু টিল আই হ্যাভ ওনলি দিস আইডি, এভরিথিং ইজ রিয়েল ইনফরমেশন ইন মাই প্রোফাইল and my family all members have one ID, but my cousins and friends at a girlfriend er jonno ekta Facebook profile khole, they have many ID and they used when they are going to meet the girlfriends. Ami meder bole dite chai apnar boyfriend er Facebook ID sign out korben, then click korben Facebook ID te jokhon dekhte parben she koyta ID use kore. Well brother, eta ashole lukiye rakhle ID arekta use kore kina seta ekta chele ba ekta meye karo pokkhei bojha shombhob na. apni যেখানে শুধুমাত্র ছেলেদের কথা বলছেন, কিন্তু এমন হাজার হাজার মেয়ে আছে যারা ফেক আইডি খুলে নিজেদেরই একই মানুষ তিনটা আইডি খুলে একই পার্সনের সাথে তিন রকম ভাবে কথা বলার চেষ্টায় মত্ত থাকে এবং তাদের ধারণা হয় যে অপরপক্ষ হয়তো বুঝতে পারছে না যে তারা তিনজন একই, তাই না? এরকম অনেকে থাকে, বাট এটা হচ্ছে বুদ্ধিমত্তার ব্যাপার। যত বেশি আপনার বুদ্ধি কম হবে তত বেশি আপনাকে লোকজন ঠকাবে, যত বেশি আপনি চোখ কান খোলা রাখবেন, যত বেশি আপনি নিজের চোখে দেখা জিনিসের উপরে বিশ্বাস রাখবেন ততই বেশি আপনি অপরাধের শিকার হওয়া থেকে এবং অপরাধ করা থেকে দুটো থেকেই বিরত থাকবেন। ইব্রাহিম সৌরভ জয়েন করেছে আমাদের সাথে অনেকদিন পরে, আছে আমাদের সাথে সিরাজুম মনিরা, সেও জয়েন করেছে। কাজী জুনায়দ আহমেদ এই মাত্র শেয়ার করলো, লিখেছে যে একটা ফেক প্রোফাইল আমার লাইফটা নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে একটা মেয়ের জীবন, আমাকে দাঁড় করিয়েছে জীবনের শেষ ইচ্ছার কাছে, হয়তো হঠাৎ একদিন যাবজ্জীবনের জন্য চলে যাব জেলে, তবে ফেক আইডিটা কে চালাচ্ছে আমি জানতে পারিনি, আমি নিরুপায়। আমার নামের কিছু একটা ইউজ করে হেড অফিসে মামলা করা আছে, কিন্তু সত্যি আমি কিছু জানি না। কাজী জুনায়দ আহমেদ, এতটা শঙ্কিত হবার কিছু নেই, আপনি যদি সত্যি সত্যি কিছু করে না থাকেন তাহলে আপনাকে কেউ অপরাধী প্রমাণ করতে পারবে না, কোনোভাবেই না। কারণ আমরা যখন একটা প্রোফাইল খুলি আমাদের ধারণা হয় যে আমাদের সব ইনফরমেশন গোপন আছে, আমাদের কাছে আছে, কিন্তু এটা ভুল কথা। যখন আমি আইনের কিছু মানুষের সাথে কথা বললাম যে এরকম এরকম ব্যাপারগুলো ঘটলে আমরা কি করতে পারি, তখন আমি জানতে পারলাম যে না, গুগল হোক, ফেসবুক হোক আর টুইটার হোক, যে কোনোখানে আপনার ওপর যদি কোনো রকম কোনো সন্দেহ আসে যে আপনি রাষ্ট্রীয় কোনো ক্ষতি করছেন বা সামাজিক কোনো ক্ষতি করছেন, তখন আমাদের প্রশাসন ব্যবস্থা চাইলেই আপনার প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে আসতে পারে। আপনি যদি আপনার প্রোফাইল ডিঅ্যাক্টিভেটও করে দেন তাতেও আপনার কোনো লাভ হবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যত মেসেজ আদান প্রদান আছে আপনি সেটা ডিলিট করে দিয়ে থাকলেও সেটাও কোনো না কোনোভাবে রিট্রাইভ করা সম্ভব। কারণ ইউনো ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ আ ওয়ার্ল্ড অফ উইটনেস, এখানে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোখানে আপনার ব্যাপারের প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা কার্যকলাপ সংরক্ষণ করা থাকে। এটার একটা ভালো প্রমাণ দিই, আপনারা যারা ইউজুয়ালি গুগল ইউজ করেন তখন আপনি দেখবেন যে আপনি যখন একটা কিছু সার্চ করার জন্য টাইপ করেন তখন বাকিটুকু লেখা হয়ে নিচে চলে আসে, অনেকগুলো সাজেশন চলে আসে। তার কারণ হচ্ছে এটা যে আপনি কি সার্চ করেন না করেন, কি সেভ করেন না করেন, কতটুকু কি করেন না করেন, সবকিছুই গুগল কপি রাখে, গুগল জানে, ফেসবুক জানে। ফেসবুকেও আপনি দেখবেন যে এমন এমন পেজ আপনার আশেপাশে আসছে যেই ধরনের পেজগুলোতে আপনি লাইক দিতে পছন্দ করেন, কারণ ফেসবুক জানে আপনার ইন্টারেস্ট কোথায়, তারা ঠিকই খুব ভালোভাবে জেনে নিচ্ছে আপনার অবস্থানটা কোথায়। তাই ও যে বলে না যে আমি একটা কাজ করেছি কিন্তু সেটার কোনো প্রমাণ আমি রাখিনি, এটা আসলে সম্ভব না, এর একটা প্রমাণ থাকবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণটা কোথায় থাকে আমি বলি, আপনার মনের ভেতরে। আপনি খুব ভালো করে জানেন ভাইয়া আপনি কি কি অপরাধ করেছেন, সেটার সাথে তো আর কোনো কিছুর তুলনা হয় না। আর কাজী জুনায়দ আহমেদ, আপনি যদি কোনো অপরাধ করে না থাকেন তাহলে আপনার ভয়ের কিছু নেই, আইপি অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করা সম্ভব যে কোনখান থেকে ইন্টারনেট লাইনটা নেওয়া হয়েছিল এবং কোনখান থেকে লগ ইন করা হয়েছিল। যদি আপনার ব্যাপারে কেউ ভুল প্রোফাইল থেকে কোনো কিছু ছড়িয়ে থাকে, ফর এক্সাম্পল জায়ন রহমান নামে একটা প্রোফাইল আমার নামে খুব উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, খুব আজে বাজে কথা লিখছে, মানুষের কাছ থেকে টাকা ধার চাচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু এটা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই, কারণ আমি জানি তার লোকেশন যখন আইডেন্টিফাই করা হবে, কিছুদিনের মধ্যেই সেটা করা হবে, অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, তো তার লোকেশন যখন আইডেন্টিফাই করা হবে তখন দেখা যাবে ঢাকার বাইরে কোথাও সে থাকে। এতটুকু তো আমি বুঝতে পারি, তাই না? এতটুকু বোঝার ক্ষমতা তো আমার আছে, প্রায় 5-7 বছর ধরে মিডিয়াতে আমি আছি। আই নো হিউম্যান সাইকোলজি আ লিটল বিট মোর দ্যান নর্মাল পিপল, আমাকে জানতে হয়। একটা ডাক্তার যেমন রোগীর মানসিকতা সম্বন্ধে অনেক কিছু একটু বেটার বোঝে আমাদের সবার চেয়ে, কারণ সে প্রতিদিন হাজার হাজার রোগী দেখছে, আমি প্রতিদিন দেখছি হাজার হাজার মানুষ, হাজার রকমের SMS, হাজার রকমের ফেসবুক প্রোফাইল, হাজার রকমের হাজার কিছু। এবং এখন একটা ফেসবুক প্রোফাইলের ভিতরে ঢুকে ক্লিক করা মাত্র আমি খুব ভালো করে বুঝি কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। এবং কিছু ফেক প্রোফাইল আমি নিজেও অ্যাড করি, কারণ তাদেরকে অরিজিনাল কি জিনিস সময় আসলে বোঝাতে হবে। সো ডোন্ট বি কেয়ারফুল, আপনারা কেয়ারফুল হয়ে গেলে আমার আপনাদেরকে ধরতে খুব সমস্যা হবে। ওকে, রিফাত আছে আমাদের সাথে, রিফাত RS লিখছে আমার এই প্রোফাইলটা হলো ফেক, বাট এটা আমি করছি কোনো খারাপ কাজ করার জন্য না, এটা শুধু তোমার জন্য তৈরি করেছি। ওয়েল, শুধু আমার জন্য তুমি এই ফেসবুক প্রোফাইলটা তৈরি করেছো, এটাও এক ধরনের অপরাধেই পরিণত হচ্ছে। কিন্তু একটু আগে আমি যেটা বলছিলাম, যত যাই হোক ব্যাপারটা ফেক, তো কোনো না কোনোভাবে ব্যাপারটা কিন্তু ফেক। তুমি কিন্তু আমার সাথে SNS প্যানেলের মাধ্যমেও যোগাযোগ রাখতে পারতে, কোনো না কোনোভাবে হয়তো তোমার জন্য একটু কষ্ট হয়ে যেত, বাট তারপরেও তোমার বাবা মাকে না বলে এমন একটা কাজ তোমাকে করতে হতো না। আমিরুল ইসলাম শেয়ার করেছে আমাদের সাথে, শেয়ার করেছে নুশিন তারান্নুম, লিখছে যে ফেক প্রোফাইল অপরাধ করার প্রবণতা বাড়ায়, যারা কন্টিনিউয়াসলি ফেক প্রোফাইল ব্যবহার করে তারা মানুষকে হারাস করে, তারা কাপুরুষ প্রজাতির, কাপুরুষ প্রজাতির, শুধু পুরুষ কেন হবে, মহিলারা তো এটা করে, আর যারা ফেক না হলেও ফেক প্রোফাইল ওয়ালাদের ফাঁদে পা দেয় তাদের আরেকটু বুদ্ধিমান হয়ে তারপর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা দরকার। এটা তো একদম খাঁটি সত্যি কথা বলেছেন আপনি, এতে কোনো সন্দেহ নেই যে মানসিক শিক্ষা এবং সব রকম শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আসলে হুট করে ফেসবুক ইউজ করা উচিত না, যে কারণে আমাদের বাবা মারা আমাদেরকে মানা করে থাকে, বাট আমরা দুই পয়সা দিয়েও দাম দিই না সেই কথাগুলোর। বিজে ইব্রাহিম খান আছে আমাদের সাথে, দুইবার সে শেয়ার করেছে, লিখেছে যে আমার একটা ফেক আইডি আছে কিন্তু আজ থেকে আর চালাবো না, প্রমিস করছি। ব্রাদার, আমাদের কাছে প্রমিস করতে হবে না, প্রমিস টু ইয়োর সেলফ, নিজের কাছে যদি প্রমিসটা নিজে ভাঙতে না পারেন তাহলে আমরা চুনোপটি কোথাকার কে, আমি কি বলি না বলি এটা কোনো ব্যাপার না, তাই না? আপনি নিজে আপনার কাছে অনেক বড় একটা ব্যাপার। খায়রুল পার্সি আছে আমাদের সাথে, শেয়ার করেছে মিম আক্তার, মিম শেয়ার করেছে শিপন, শেয়ার করেছে এমডি সাজ্জাদ হোসেন, রকি, সাব্বির রহমান, বাদল আছে, লিখছে যে আমার কি আমরা কোনো সত্য বলতে পারবো না, হোক অপরাধ যত বড়ই আমরা পারবো, অনেকে পেরেছে, আপনি পারবেন না সেটা আপনি আপনার হয়ে বলেন, আপনি আপনার দলে সবাইকে টানছেন কেন? যাই হোক, এখন আরো একটা গান শুনবো, গান শুনতে শুনতে বিরতি, বিরতির পরে আবারও এসএমএস প্যানেলে যাব এবং প্রবেশ করব রয়্যাল ট্যাগের ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শেষ পর্বে।
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে, তো তেরা তোমায় নিয়ে গান লিখে যাবে, তোমার পথ যে সারাটা জীবন, আমার দিন রাত কাজ হয়েছে পাগল, কিছু বুঝে না জীবন তোমাকে ছাড়া।
Megat Rig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যা বলি সত্য বলিব নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি। অনেক অনেকগুলো এসএমএস আমার কাছে আছে, যে এসএমএস গুলোতে আমি এমন কোন অপরাধ পাইনি যে অপরাধ থেকে কাউকে ফোন দেওয়া যায়। অনেকেই আমাকে বলছে অনেক মেয়ের সাথে ধোকা দেওয়ার কথা, অনেক ছেলের সাথে ধোকা দেওয়ার কথা। দেখুন, এগুলো পার্সোনাল অনেক বিষয় থাকে, অনেক পার্সোনাল বিষয় নিয়ে আমরা আসলে খুব একটা মানে কি বলবো যে উৎসাহিত নই, কারণ পার্সোনাল বেসিসের প্রবলেমগুলো যেগুলো আপনি নিজেই জানেন যে অপরাধ জেনেও আপনি করছেন, সেটা থেকে বের হয়ে আসার উপায়ও আপনি জানেন। আপনার অপরাধটা যদি এমন হয় যে যেটা আপনাকে করতে বাধ্য হচ্ছেন, আপনি চাচ্ছেন ফেরত আসতে কিন্তু পারছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আলোচনা করতে পারি এবং একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারি। হাবিব আছে আমাদের সাথে, সে লিখছে যে আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি, পরে সে আমাকে ছেড়ে আজ অন্যের ঘর করে, এটা কি অপরাধ নয়? তার এমন কিছু ছবি আমার কাছে আছে যেটা আমি ফেসবুকে দিতে পারি কিন্তু দিব না। ওয়েল ব্রাদার, সে আরেকজনের সাথে সংসার করছে, ঘর করছে, আপনাকে সে ভালোবাসে না, তার সাথে তার ছবি প্রকাশ করার কি সম্পর্ক? এটাই তো অপরাধ প্রবণতা। আমি বুঝতে পারছি আপনার সাথে যা হয়েছে সেটা সঠিক নয়, সেটা অপরাধ যতটুকু মানসিক অপরাধের ক্ষেত্রে অনেক বড়, কিন্তু তার চেয়েও বড় অপরাধ কি হতো জানেন? এই মানুষটা যে মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে, অন্যজনের সাথে ঘর করছে, সে যদি আপনাকে এই কথাটা না বলতো যে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, সে যদি আপনাকে এই কথাটা না বলতো যে সে আপনার প্রতি আকৃষ্ট নয়, সে যদি আপনার কাছে লুকাতো যে সে আপনাকে ভালোবাসে না এবং আপনাকে কন্টিনিউয়াসলি ধোকা দিয়ে আপনার সাথে সংসার করতে থাকতো, সেটা কি আরো অনেক বড় অপরাধ হতো না? আপনি যদি অনেক দিন পরে, 10 বছর 20 বছর 15 বছর পর আপনাদের দুটো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে যদি জানতেন যে না, এই মেয়েটা আমাকে আসলে ভালোবাসে না, সে গত 15টা বছর ধরে আমাকে ধোকা দিয়ে গেছে, সেটা কি আরো অনেক বড় অপরাধ হতো না? এমন অপরাধের শিকার হতো অনেকে হয়, তাই না? নাজমুল হাসান আছে টঙ্গী গাজীপুর থেকে, লিখছে যে আমি আর এই কারণে, বাই দ্য ওয়ে আপনাকে বলতে চাই হাবিব ভাই যে আপনি লিখেছেন, আমার নাম রেহান রাসুল, রাসেল নয় রেহান রাসুল, সো আপনি যেটা লিখেছেন ভুল লিখেছেন। আর আপনি বলছেন যে তার পিক আপনার কাছে আছে যেটা আপনি দেবেন না, আপনি দেবেন কি দেবেন না সেটা নির্ভর করছে আপনার তৎক্ষণাৎ মানসিক অবস্থার উপরে। আপনার মানসিক অবস্থা হয়তো বা এমন হয়েও যেতে পারে যে প্রচন্ড রাগে দুঃখে কষ্টে মেজাজ গরম থেকে হয়তো ওই মেয়েটা যার সাথে ঘর করছে তার সাথে তার একটা অন্তরঙ্গ ছবি দেখে আপনার মন খারাপ হয়ে আপনার ইচ্ছা করতেই পারে দেই ছবিটা পোস্ট করে আজকে একটা ফেক প্রোফাইল থেকে, বা আজকে একটা ইন্টারনেট সাইটে দেই ছবিটা বের করে, সারা জীবনের জন্য মেয়েটার গায়ে কালো দাগ লেগে যাক, সারা জীবনের জন্য অপমানিত হোক, আপনার এই ইচ্ছাটা জাগতেও পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দয়া করে ছবিগুলো আপনার নিজের কাছেই রাখবেন না, ছবিগুলো সরিয়ে ফেলুন, ডিলিট করে ফেলুন, যাতে আপনার চিন্তাভাবনা, আপনার ভেতরের কি বলবো যে আপনার ভেতরের কালো অবস্থানটা জাগ্রত হবার আগেই, দয়া করে কালো অবস্থান জাগ্রত হওয়ার পরে যা হতে পারে সেই জিনিসটাকেই সরিয়ে ফেলুন। এমন কোনো কিছুই ঘরে রাখবেন না যেটা জ্বলে গেলে সাথে আপনিও জ্বলে যাবেন। বিশ্বাস করুন, আপনি কিন্তু এই অপরাধের জন্য কোনো ক্ষমা পাবেন না। ভার্চুয়াল আইনে আপনি যদি এই ধরনের অপমান কাউকে করেন তাহলে আপনি ভালো রকমভাবে ফেঁসে যাবেন, কারণ হচ্ছে আপনি ওই ছবিগুলো পেয়েছেন যখন, তখন তার সাথে আপনার একটা সম্পর্ক ছিল এবং দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই ছবিগুলো তোলা হয়েছে এবং ছবির আদান প্রদান যদি হয়ে থাকে সেটা হয়েছে। এমন যদি হয় যে আপনি একজনের সাথে ছবি আদান প্রদান করেছেন বা আপনি চেয়েছেন সে তার সম্মতি অনুযায়ী আপনার কাছে ছবি পাঠিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও অপরাধী নন, সেও অপরাধী নন, আপনারা দুজনেই মানসিকভাবে আকৃষ্ট কোনো এক ধরনের শারীরিক চাহিদার প্রতি, যেটা আপনারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে মেটানোর চেষ্টা করছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি এটা আপনি করেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে আপনি একজন অপরাধী। কিন্তু যদি এটা আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয় যে মেয়েটিও রাজি এমনভাবে নিজেকে প্রকাশ করতে এবং আপনিও রাজি মেয়েটির এমন ভাবে প্রকাশটাকে স্বচক্ষে দেখতে এবং সেটা থেকে আনন্দ নিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকভাবে অপরাধী হলেও আইনের চোখে ঠিক অপরাধী নন। সো এটা আপনাকে বুঝে নিতে হবে, এই ব্যাপারটা কিছু ফারাক আছে।
Samir lecture want to talk with you, because first we have to know what crime is. Well brother, we have to know what crime is, and crime has so many perspectives. Something is not crime when you look in different ways. For example, jodi ami ebhabe boli je mone korun ekta deshe juddho cholche, তো সেই দেশে যুদ্ধ চলা অবস্থায় সেই দেশের কিছু মানুষ সেখান থেকে মানে যুদ্ধ করে দেশটাকে নিজেদের করার চেষ্টা করছে। তারা যখন এই চেষ্টাটা করছে, তারা যদি সেই যুদ্ধে জিতে যায়, তারা যদি সেই কাজটা করতে পারে, তাহলে তারা বীর যোদ্ধা। কিন্তু তারা যদি সেটা না করতে পারে, অপর পক্ষ যদি জিতে যায়, তাহলে তারা দেশদ্রোহী। সো কোনটা অপরাধ এটা জানতে পারাটা আসলেও একটা অন্যরকম ব্যাপার, আসলেও একটা অন্যরকম চিন্তাভাবনা। কোন দিক থেকে কোনটা অপরাধ সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বাট বেশিরভাগ সময় আমরা বুঝতে পেরেও বুঝি না, যাতে অপরাধটা আমরা করে যেতে পারি, অপরাধটা করে যেতে আমাদের লজ্জাবোধ না হয়। এরপরে আতাউর রহমান লিখে যে আমি আজ আমার পিতা এবং আমার নানার অপরাধ স্বীকার করছি। তারা অনেক মানুষকে হত্যা করেছে, সেই যেই মানুষগুলোকে মেরেছিল তারা, আপনার বাকি এস এম এস টা আসেনি, আই এম সো সরি, আই এম সো সরি, তাদের হয়ে আপনি স্বীকার করছেন। ওকে, যাই হোক, তাদের হয়ে আপনি স্বীকার করছেন, এটাও একটা বড় ব্যাপার। কিন্তু স্বয়ং তারা স্বীকার না করলে, আপনি তাদের কথা স্বীকার করলে, তাদের অপরাধ তো আর ক্ষমা পাবে না। আছে আমাদের সাথে আরো একজন, তার নাম হচ্ছে হান্নান, ঢাকা থেকে লিখছে যে ভাইয়া অনেকের জন্য মনে কি অনেকের জন্য মনে প্রেম জায়গাটা কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তবে প্রেম কি করে স্বর্গীয় দূত হয়? ওয়েল, প্রেম তো অনেক রকমের আছে, প্রেম তো অনেক রকমের আছে। ওই যে বললাম না, আমরা অনেক কিছুই ভাবি যে আমাদের হৃদয় আমাদেরকে বাধ্য করছে করতে, কিন্তু আসলে অনেক কিছুই কিন্তু আমাদের হৃদয় আমাদেরকে বাধ্য করে না, বাধ্য করে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক আমাদেরকে বাধ্য করে এই ধরনের কিছু কাজ করতে। মনে করুন, মাত্র 16-17 বছর বয়সের ছেলে মেয়েরা যেটা হয়, তাদের মধ্যে যেই হরমোনটা আসে, যে হরমোনাল চেঞ্জটা আসে, সেই চেঞ্জ থেকে তার মধ্যে শারীরিক চাহিদা তৈরি হয়। এই শারীরিক চাহিদাটা প্রাকৃতিক, সৃষ্টিকর্তার দেয়া একটা নিয়ম। সেই সৃষ্টিকর্তার দেয়া নিয়মটাকে আমরা লোভে রূপান্তরিত করি। একসময় আমাদের ইচ্ছে করে শারীরিক সম্পর্কে যুক্ত হতে, কিন্তু আমাদের সমাজ আমাদেরকে শিখায় যে শারীরিক সম্পর্ক তুমি বিয়ে করা ছাড়া শারীরিক সম্পর্কে যেতে পারো না। ঠিক তখন যেটা হয়, আমরা সেই শারীরিক চাহিদাটাকে নতুন একটা নাম দিয়ে ফেলি, সেটা হচ্ছে ভালোবাসা। অবশ্যই আমি সবার ক্ষেত্রে বলছি না ভালোবাসা মানেই শারীরিক চাহিদা, তা কিন্তু নয়। আমি বলছি টিন এজাররা, যাদের বয়স 16-17, তারা এই ধরনের মিস্টেকটা করে, অনেক সময় এই ধরনের মিস্টেকটা করে, এবং এই মিস্টেকটা থেকে পরবর্তীতে তারা আরো অনেক বড় বড় ভুল ডিসিশন নেয়, আরো অনেক বড় বড় ভুল করে ফেলে, নিজের অজান্তেই অনেক ধরনের ভুল করে ফেলে। তো আমার ধারণা এই ধরনের ভুলগুলো নিয়ে আমরা সরাসরি কথা বলতে পারি, এবং আমাদের কথা বলা উচিত। যেদিন আমরা এগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারবো, সেদিন থেকেই হয়তো আমরা এই ধরনের মানসিক অপরাধগুলো থেকে দূরে আসতে পারবো। আর আরেকটা কথা হান্নান ভাই, আপনি লিখেছেন না যে অনেকের জন্য মনে প্রেম জায়গাটা অপরাধ কিনা? অবশ্যই অপরাধ, কারণ সত্যি কথা বলতে অনেকের জন্য প্রেম কোনটা আপনি বুঝাচ্ছেন? একজন নেতারও অনেকগুলো লোকের উপরে, অনেকগুলো মানুষের উপরে প্রেম জাগ্রত হয়, সেই প্রেমে কোনো কামবোধ থাকে না। কিন্তু অনেকের জন্যই যদি আপনার কামবোধ জাগ্রত হয়, সেটাকে নিশ্চয়ই আপনি প্রেমবোধ বলবেন না। আর যখন আপনার প্রেমবোধ জন্মাবে, তখন বোধ হয় আমি জানি না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই কিনা, তখন বোধ হয় অনেকের প্রতি আপনার কামবোধ জাগ্রত হবে না, এবং সেটাকে আপনি প্রেম ভেবে কনফিউজড হবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। এস এম এস প্যানেল সবসময় খোলা থাকে 2221। সো আপনার যদি মনে হয় বিশেষ কোনো অপরাধ নিয়ে আমাদের কথা বলা উচিত, আলোচনায় চলে আসা উচিত, এবং আপনার স্বীকার করা উচিত, তাহলে স্বীকার করতে পারেন, বলতে পারেন আপনার কথাগুলো, বলতে পারেন সবকিছু। তবে আজকে আর কথা নয়, যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট JBSB অনুষ্ঠান এখানেই আজকের মতন শেষ করছি। সবাইকে আরো একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে, অবশ্যই এই স্বাধীনতার শুদ্ধ ব্যবহার আপনি করবেন, অবশ্যই এই স্বাধীনতা আপনাকে বাংলার প্রতি কৃতজ্ঞ করবে, এবং এই স্বাধীনতাকে ব্যবহার করে আপনি বাংলার প্রত্যেকটা মানুষের মনকে স্বাধীন করবেন, এই আশায় আজকের মতন যাচ্ছি। দিস ইজ রেহান রসুল সাইনিং অফ ফ্রম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শোজ এভার, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.